আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে।
Juju asche, you are not alone.
Ami shudhu tomar sathe thakte chai.
Not alone.
You could take your
baby. You could see?
You will never be.
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। একই জলের বুদবুদ ভেসে আসছে, মনে হচ্ছে যেন কিছু একটা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। চারিদিকটা ঘন অন্ধকারের চাদরে মোড়া, কিছু ঠিক করে ঠাহুর করা যাচ্ছে না। তারই মাঝে এক পা করে সেই শব্দের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। গা ছমছমে পরিবেশটা সম্পূর্ণ অজানা ছিল তার কাছে। আর এখানেই বা তিনি কি করছেন কিছুই বুঝে উঠতে পারছেন না। কয়েক মুহূর্ত পর হঠাৎই খেয়াল করলেন অন্ধকারে সমস্ত ঘরটার মধ্যে আসবাবপত্র টানা হিঁচড়া করার শব্দ ভেসে আসছে। মেঝের সাথে সোফা বা টেবিলের পায়ের ঘষায় উৎপন্ন বিশ্রী কর্কশ শব্দ কানে তালা ধরিয়ে দেবার উপক্রম করছে। পার এখন চলছে না, অবশ হয়ে এসেছে। আস্তে করে ফোনটা পকেট থেকে বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে গিয়েও বৃথা হল সেই চেষ্টা। চার্জ নেই, অন্ধকারটা তখন একটু শুয়ে গেছে। এরই মধ্যে ঘরের মধ্যে নিশাচর প্রাণীদের ছটফটানির শব্দ, একদল চামচিকা পাশের দীর্ঘকায় দরজার ফাঁক দিয়ে বেরিয়ে বাইরের আধারে মিলিয়ে যায়। অন্ধকারে সমগ্র বাড়িটা না দেখতে পেলেও এটুকু আন্দাজ করা যাচ্ছিল যে সম্ভবত এটি একটি প্রকাণ্ড বাড়ি, বা বাড়ি না বলে বাংলো বলা চলে। তবে এটুকু বোঝা যাচ্ছে যে বাড়িটা সেকেলের। শব্দের উৎস ক্রমশ স্পষ্ট ও কাছে শোনা যাচ্ছিল। আরো খানিকটা কাছে যাওয়ার পর লক্ষ্য করলেন ছোট্ট একটা দরজার ফাঁক, যা দিয়ে হালকা আলোক রশ্মি অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসার চেষ্টা করছে। শরীরটা ক্রমশ দুর্বল লাগছিল, যেন মনে হচ্ছে বহুদিনের ক্লান্তি ঘাড়ের ওপরে চাপানো। কোন রকমে গিয়ে দরজার ফাঁকে চোখ রাখতেই অবাক হয়ে যান, দেখেন একজন মহিলা, দেখে মনে হয় মাঝ বয়সী। পেছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা বাথটাবের মধ্যে চুবচ্ছিল। পাশে অন্ধকার জড়ানো কোনায় আরো একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে, চোখ কোচলে আর একটু স্পষ্ট দেখার চেষ্টা করতে তিনি যা দেখেন তা দেখার পর শরীরের প্রতিটা রক্তবিন্দু আতঙ্কে জমাট বাঁধার উপক্রম হয়। সেই বিভৎস হাড় হিম করা দৃশ্য সত্যি অকল্পনীয়। একটি 10-11 বছরের বাচ্চা ছেলে জলের মধ্যে হাবুডুবু খেয়ে আপ্রাণ চেষ্টা করছে জল থেকে উঠে আসার, কিন্তু একটু মাথা তুলতেই হিংস্রভাবে মহিলাটি আবারও জলের ভেতরে তাকে চিপে ধরছে। ছেলেটি চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না, গলায় এক ফোঁটা স্বর নেই। এইভাবে কয়েক মুহূর্ত যেতে না যেতেই ছেলেটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে জলের ভেতরে লুটিয়ে পড়ে। ব্যাপারটা এতটাই দ্রুততার সাথে ঘটে, মুহূর্তের আকস্মিকতায় হতভম্ব হয়ে যান। স্বার্থ চরিতার্থের কর্কশ বিভৎস হাসিতে সম্বিত ফিরতে লক্ষ্য করেন মহিলাটি আস্তে আস্তে ঘাড় ঘোরায়। ভৎস ভয়ঙ্কর দৃশ্য সহ্য করার মতো নয়। মহিলাটির মণিবিহীন চোখে মুখে অজস্র কাঁটা ছেঁড়ার দাগ, অর্ধেকটা মুখে মাংস নেই, তাজা চোয়ালের হাড় বেরিয়ে আছে, তা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ে শাড়ি ভিজে যাচ্ছে। মহিলাটি নারী পুরুষ মিশ্রিত কর্কশ, ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে হাসতে হাসতে বলে,
কি কলকাতার বাচ্চা তুই এখানে?
সেই পরিস্থিতি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করতে যাবেন এমন সময় ধীরে ধীরে একটি কণ্ঠস্বর স্পষ্ট হতে থাকে,
এক্সকিউজ মি স্যার, উই আর রেডি টু ল্যান্ড এট পাটনা জয়প্রকাশ নারায়ণ এয়ারপোর্ট ইন 30 মিনিটস, সো উড ইউ প্লিজ ফাসন ইয়ার সিট বেল্ট।
সাব্বিরজি আচমকাই ধড়ফড় করে জেগে ওঠেন। ঘুমটা ভাঙে একজন বিমানবালার ডাকে। নির্দিষ্ট টাইমে এয়ারপোর্টে নেমে গেটের বাইরে এসে দেখেন একজন বেঁটে কালো রোগা পাতলা লোক তার নামের প্ল্যাকার্ড নিয়ে সামনে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। সাব্বিরজি তার দিকে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিতেই ড্রাইভারটি উৎসাহের সাথে লাগেজ ব্যাগটা কাঁধে নিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে যায় গাড়ির দিকে। গাড়িতে বসতে বসতে সাব্বিরজি জিজ্ঞেস করলেন,
আচ্ছা ভাবেশবাবুর বাড়ি এখান থেকে কত দূর?
উত্তরে ড্রাইভারটি জানায় যে,
বেশি না, ঘন্টা দেড়েকের রাস্তা।
আর কিছু বলেন না সাব্বিরজি, মাথার মধ্যে তখনও স্বপ্নটা একরাশ চিন্তা নিয়ে ঘুরপাক খাচ্ছিল। কি মানে হতে পারে এই স্বপ্নের? 2015 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি শীতটা সেবার বেশ জাঁকিয়ে পড়েছিল, যদিও শীতকাল প্রায় শেষের দিকে। এক সপ্তাহ আগেই ভাবেশবাবুর পাঠানো টিকিটের কপিটা মেইলে পেয়ে গিয়েছিলেন সাব্বিরজি। সেই মতো 17 জানুয়ারি বেরিয়ে পড়েন পাটনার উদ্দেশ্যে, দুপুর 2টার ফ্লাইট। হিরাঝিল প্রসাদের নিকট সেই ভয়ঙ্কর শয়তানের সঙ্গে লড়ার দারুণ কিছু চোট পেয়েছিলেন রাবেয়া বিবি, তাই জিয়াউদ্দিন সাহেবের কথা মতো তিনি তার জগতে ফিরে যান। এদিকে জিয়াউদ্দিন সাহেব তার কিছু ব্যক্তিগত কাজের জন্য সেই মুহূর্তে সাব্বিরজির সাথে যেতে পারবেন না জানিয়ে এক সপ্তাহ আগে চলে গেছেন। বলে গেছেন পরে সময় মতো তার সঙ্গে পাটনায় দেখা করে নেবেন। সাব্বিরজিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এবার তিনি নিজেই একটু চেষ্টা করবেন এই সমস্যার সমাধানের জন্য। সবসময় তো আর জিয়াউদ্দিন সাহেব বা রাবেয়া বিবির সাথে থাকা সম্ভব হবে না। ফ্লাইট থেকে নেমে ভাবেশবাবুর পাঠানো গাড়ি করে যতক্ষণে তাদের বাংলোয় সাব্বিরজি পৌঁছলেন, ততক্ষণে সন্ধ্যা ঘন কুয়াশার অন্ধকারে ঘনীভূত হতে ব্যস্ত। বাংলোর ফটক পেরিয়ে ভেতরে যেতে যেতে লক্ষ্য করলেন এক বিশাল অট্টালিকা। আসলে ভাবেশ চৌধুরী পাটনার একজন নামী ব্যবসায়িক পরিবারের ছেলে। ওনার বাবা গণেশ চৌধুরী পাটনার একজন নামী ব্যবসায়ী। গাড়ি থেকে নামতেই দেখেন ভাবেশবাবু অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। আপ্যায়ন করে ভেতরে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যার আবছা আলোয় বাগানে জ্বলে ওঠা টিমটিমে লাইটে সাব্বিরজি হঠাৎ খেয়াল করলেন বাগানে পাতাবাহার গাছগুলোর আড়ালে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা ফ্রক পরিহিত অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাব্বিরজি ঘুরে ভালো করে দেখতে যেতেই সঙ্গে সঙ্গে মেয়েটি অদৃশ্য হয়ে যায়। ভাবেশবাবু সাব্বিরজির হঠাৎ থেমে যাওয়াতে বিস্ময়ে জিজ্ঞেস করেন,
কি হল সাব্বিরজি, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, কিছু হয়েছে?
উত্তরে ঘাড় নেড়ে না সূচক সম্বোধন করে হালকা হেসে তিনি বললেন,
কিছু না, চলুন।
সাব্বিরজি ঘরে প্রবেশ করলেন। আসলে তিনি জানতেন কিছু একটা অশরীরী শক্তি তাকে এই বাংলোর সীমানায় ঢোকার পর থেকে অনুসরণ করছে। ব্যাপারটা পরে দেখে নেবেন ভেবেই আর গুরুত্ব না দিয়ে বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করলেন। এটা ড্রয়িং রুম না বলে একটা বাদশাহী মহলের ছোটখাটো মজলিস বললে ভুল হবে না। সারি সারি সোফার সেট এবং নানান বহুমূল্য অ্যান্টিক বস্তু ও নিত্য নতুন আসবাবপত্রে সাজানো সেই আলিশান ড্রয়িং রুমের সবচেয়ে রাজকীয় সোফার দিকে সাব্বিরজিকে আপ্যায়ন করে তিনি নিয়ে যাওয়ার সময় সাব্বিরজি ভাবেশবাবুকে ওনার বাবার শরীর কেমন আছে জিজ্ঞেস করতে ভাবেশবাবু জানালেন,
বাবা যেরকম ছিলেন সেরকমই আছেন, অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে, এখন উনি ওনার রুমে ঘুমোচ্ছেন। আপনাকে তো বলেছিলাম যে সেই ঘটনার পর থেকে উনি কোনোভাবে ঘুমোতে পারতেন না, ঘুমোতে গেলেই শুধু মায়ের বিভৎস চেহারার স্বপ্ন দেখতেন, তাই ডাক্তারবাবু করাডোসের ঘুমের ওষুধ দিয়েছেন এই জন্য একরকম সেন্সলেসের মতো তিনি ঘুমিয়ে যান সবসময়।
এখানে বলে রাখি, সাব্বিরজি পাটনা যাওয়ার আগেই ভাবেশবাবুর কাছে জানতে পেরেছিলেন যে ওনার বাবা মাস দুয়েক আগে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে প্রচণ্ড আঘাত পান, কোমরের নিচের দিকটায় সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। মাসখানেক হল হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে রাত্রিবেলা বিকট চিৎকার করে উঠে বলতে থাকেন, তাকে কেউ গলা কুচি কুচি করে জবাই করে তাজা রক্ত একদল শিয়ালকে খাওয়াচ্ছে। সাব্বিজি জানতেন এসব তাঁর মনের ভুল হলেও কেউ যে গণেশবাবুর সাথে মায়ার খেলা খেলছে সেটা আর নতুন করে বলে দেয়া লাগবে না। যাই হোক, আপ্যায়ন করে সাব্বিরজিকে সোফায় বসিয়ে একজন পরিচারিকাকে জল খাবার আনার কথা বলে ভাবেশবাবু বসতে যাবেন, এমন সময় হঠাৎই দোতলার একটি ঘর থেকে বিকট একটা চিৎকার ভেসে আসে এবং সেই সঙ্গে আশ্চর্যজনকভাবে একটি অডিও স্পিকারে কোরআন তেলাওয়াত পাঠ শুরু হয়। সাব্বিরজি অবাক হয়ে সেদিকে তাকান। ওনার জানা মতে ভাবেশবাবুরা হিন্দু সনাতন ধর্মী। সোফায় বসতে বসতে সাব্বিরজি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এসবের মানে কি ভাবেশবাবু? আপনার বাড়িতে পবিত্র কোরআন তেলাওয়াত কে শুনছে, আর ওইভাবে বিকট একটা চিৎকার কে করছে? উত্তরে ভাবেশবাবু কিছু বলতে যাবেন, তার আগে সিঁড়ি দিয়ে নামতে নামতে একজন 30 বছরের সুদর্শন যুবক গম্ভীর স্বরে বলতে লাগল, ওইভাবে চিৎকার করছিল সে আর কেউ নয়, আমার স্ত্রী সুদেশনা, ভাবেশ ভাইয়ের একমাত্র ছোট বোন, যার উপর নাকি একটি মুসলমান জিনের আসর হয়েছে। আমাদের এলাকায় একজন পীর সাহেব আছেন, এভাবে কোরআন শোনাতে বলেছেন তিনি, তাই এই অডিও স্পিকারে কোরআন তেলাওয়াতের রেকর্ড ছেড়ে দিলাম। এদিকে ভাবেশবাবু জানান, সেই জন্যই আমার এক বন্ধুর কাছ থেকে আপনার নাম্বারটা জোগাড় করে আপনার সঙ্গে যোগাযোগ করি।
পবিত্র কোরআনের শব্দের সাথে সাথে মেয়েটি চিৎকারও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। এরপর সাব্বিরজি ভাবেশবাবুকে এ যাবৎ যা যা ঘটেছে তা সমস্ত খুলে বলতে বললেন। পরিচারিকাটি চা জলখাবার রেখে যেতে ভাবেশবাবুর অনুরোধে চায়ের পেয়ালাটা তুলে চুমুক দিতে যাবেন, এমন সময় হঠাৎ সাব্বিরজি লক্ষ্য করলেন যে পরিচারিকাটি একটু আগে চা জলখাবার দিতে গিয়েছিল সে ভয়ঙ্কর বিভৎস দৃষ্টিতে তার দিকে কটমট করে তাকিয়ে আছে এবং একটি ছুরি দিয়ে নিজের হাত কাটছে আর অট্ট হাসি দিচ্ছে। আসলে ড্রয়িং রুমের পাশে প্রকাণ্ড ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরটা পরিষ্কার দেখা যায় সেখান থেকে। সাব্বিরজি চায়ের কাপটা সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে রাখতে গেলে ভাবেশবাবু বললেন,
কি হলো?
জিজ্ঞেস করতে,
কিছু না, খাওয়ার মন নেই, জাস্ট ঘণ্টাখানেক আগেই ফ্লাইটে খেয়েছি তাই আর ইচ্ছে করছে না। আপনি বরং বলুন এ যাবৎ ঠিক ঠিক কি কি হয়েছে।
এই বলে সাব্বিরজি চায়ের কাপটা রাখলেন। রান্নাঘরের সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তিনি আঁচ করতে পেরেছিলেন এই জল খাবারে কিছু একটা সমস্যা আছে। ভাবেশবাবু বলতে শুরু করলেন,
প্রায় বছর দশেক হল মায়ের পাগলাটে স্বভাব দেখা দিয়েছিল। চিকিৎসা চলছিল, মা মাঝে মাঝেই অন্য মনস্ক হয়ে যেতেন, নিজে নিজেই কথা বলতেন, তবে বেশিরভাগ সময় সুস্থ থাকতেন কিন্তু চুপচাপ থাকতেন। আত্মীয় স্বজনরা পরামর্শ দেয় সুদেশনার বিয়ে দিলে হয়তো মেয়ের বিয়ে দেখলে মা সুস্থ হয়ে উঠবেন, সেই ভেবে সুদেশনার বিয়ে ঠিক হয় আখিলের সাথে। আখিলেশ সুদেশনার মামার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, আর আখিলেশ ও সুদেশনা ছোট থেকেই একই স্কুলে কলেজে পড়াশোনার দরুন পূর্ব পরিচিত ছিল, তাই সবার পরামর্শে বাবা রাজি হন এই বিয়েতে। সেই মতো 2011 সালে তাদের বিয়ে হয়। যেহেতু সুদেশনা বাড়ির একমাত্র মেয়ে, তাই বাবা ঠিক করেন আখিলেশকে এখানেই রেখে আমাদের একটি ব্যবসায়িক দায়িত্ব দিয়ে মেয়েকে নিজের পাশেই রাখবেন। এতে অবশ্য আখিলেশের পরিবারের কিছুটা আপত্তি থাকলেও পরে তারাও সেটা মেনে নেন। সেই থেকে আখিলেশ ও সুদেশনা এখানেই থাকে। তারপর থেকে মাও মোটামুটি সুস্থই ছিলেন।
সাব্বিরজি ভাবেশবাবুকে একটু থামিয়ে জিজ্ঞেস করলেন,
আচ্ছা আমাকে বলুন, 10 বছর আগে কি মানে এমন কিছু ঘটেছিল যেটা দেখে আপনার মা হয়তোবা কোনোভাবে আঘাত পেয়েছিলেন? আর একটা জিনিস বুঝতে পারলাম না, সুদেশনা মামা বাড়ি মানে? ওটা তো নিশ্চয়ই আপনারও মামা বাড়ি, তাই নয় কি?
আখিলেশ বাইরে কিছু কাজ আছে বলে ওখান থেকে চলে যায়। ভাবেশবাবু কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও বলতে শুরু করলেন,
আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমরা তখন প্রায় আমাদের গ্রামের বাড়ি যেতাম, গয়ায় প্রেতশিলার কাছে কেভলি গ্রামে আমাদের আদি বাড়ি। যদিও 1990 পর থেকে ওটাকে একটা ফার্ম হাউস হিসেবে ব্যবহার করতাম, তবে বিগত 10 বছরে সেই ঘটনার পর থেকে আর কেউ যায়নি সেখানে।
ভাই বোনদের স্কুল কলেজের ছুটি থাকলে আমরা সবাই মিলে যেতাম। সেরকমই একবার শীতের ছুটিতে পরিবারের সবাই ওখানে যাই। আমি তখন সদ্য বিয়ে করেছি, তাছাড়া দিল্লিতে আমাদের একটি নতুন ব্যবসা শুরু হয়েছিল, তাই আর যাওয়া হয়নি। স্ত্রী সহ বেশ কয়েক মাস দিল্লিতেই ছিলাম। তখন কি আর আঁচ করতে পেরেছিলাম যে সেই দুর্ভাগ্যজনক পরিণতি আমাদের সাথে ঘটতে যাচ্ছে? আমার ছোট ভাই নির্মমভাবে একটি দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। ও, আপনাকে তো আমার ছোট ভাইয়ের কথা বলা হয়নি। আমার ছোট ভাইয়ের নাম প্রয়াগ। সেই সময় ওর বয়স 10 কিংবা 11 হবে। জন্মগত পঙ্গুর কারণে ঠিক করে হাঁটতে পারত না, বেশিরভাগ সময়ই হুইল চেয়ার ব্যবহার করত। চোখেও ঠিকমতো দেখতে পেত না, সবসময় ওর সঙ্গে একজন পরিচারিকা থাকত। কিন্তু সেই রাতে কোনো কারণবশত পরিচারিকা ওকে ওর রুমে একা রেখে বাইরে যায়। মা বাবা শুয়ে পড়েছিলেন, সুদেশনাও তার রুমে চলে গিয়েছিল। পরের দিন সকালে প্রয়াগের মৃতদেহটা বাথটাবে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়। জানি না কিভাবে ও বাথরুমে গিয়েছিল আর কি করে এমন হল। তারপর থেকে আমরা আর কখনো গ্রামে যাই না। ওখানে ম্যানেজার, কেয়ারটেকার ও দুজন স্থানীয় পরিচারিকা আছেন, যারাই সব দেখাশোনা করেন। আমাদের গ্রামে বেশ কিছু জমিজমা ও দাদুর আমলের কয়েকটি পশুর খামার আছে। ম্যানেজার সাহেবই সব হিসাব নিকাশ করে রাখে এবং বছরের একটা সময় এসে বুঝিয়ে দিয়ে যায়। এখন আসি কেন সুদেষ্টার মামার বাড়ি বললাম। আসলে ভাইয়ের জন্মের সময় আমার মা মারা যান। বয়সকালে মা হওয়ার দরুন কিছু কমপ্লেক্স থাকায় ভাইও বিকলাঙ্গ জন্মায়। বছরখানেক পরিচারিকা ভাইয়ের দেখাশোনা করলেও মা ছাড়া ওইটুকু একটি বিকলাঙ্গ শিশুকে কিভাবে মানুষ করবে বাবা, ভেবে উঠতে পারছিলেন না। সেই সময় তার ব্যবসায়িক বন্ধু জগমোহন মিশ্র, উনি সুদেষ্টার মামা, ওনার উপদেশে তারই একমাত্র বিধবা বোন দামিনী মিশ্রা আমাদের নতুন মায়ের সাথে বাবার আবারও বিয়ে ঠিক হয়। নতুন মায়ের পূর্বের স্বামীর তরফ থেকে একটি 6 বছরের মেয়ে ছিল, মানে যে আমার একমাত্র বোন সুদেষ্ণা। মা ভাইয়ের মৃত্যুটা সহ্য করতে পারেনি, তাই প্রচণ্ড শক খেয়েছিলেন ভাইয়ের মৃত্যুর পরদিন। এই সমস্যার শুরু এইখান থেকেই। সারাক্ষণই মা চিৎকার করতেন, ও আমাকে মেরে ফেলবে, এইসব ভুল আবোল তাবোল বলতেন। ঠিকঠাক চিকিৎসা চলছিল, রাঁচি থেকে স্পেশালিস্ট ডাক্তার এসে ট্রিটমেন্ট করতেন। বোনের বিয়ের পর সত্যিই অবস্থার উন্নতি হচ্ছিল, কিন্তু হঠাৎ এই 2 মাস আগে আবারও আমাদের পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নেই। হঠাৎই একদিন মা নিজে নিজেই ফাঁস লাগিয়ে সুইসাইড করেন। সেই সময় বাবা আউট অফ টাউন ছিলেন ব্যবসার কাজের জন্য, আমিও হেড অফিসে দিল্লিতে ছিলাম। আমার স্ত্রী পরিবার ছেলের পড়াশোনার জন্য ওখানেই থাকে। অখিলেশ সুদেষ্ণা সেদিন মামার বাড়িতে গিয়েছিল। পরদিন ফিরে মায়ের দরজা বন্ধ দেখে সবাই অবাক হয়ে যায়। অনেক কষ্টে দরজা ভেঙে দেখে এই অবস্থা। তারপর থেকে শুরু হয় সব অলৌকিক অতি প্রাকৃতিক ঘটনা। বাবার মন মেজাজ ভালো ছিল না, তাই অনেক রাত করে ঘুমাতেন। আমরা সবাই যে যার মতো ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎই বিকট চিৎকার ও সেই সঙ্গে সিঁড়ি দিয়ে কিছু পড়ে যাবার শব্দে ঘুম ভেঙে যায়। ছুটে গিয়ে দেখি বাবা সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই। পরে কিছুটা সুস্থ হলেও কোমরের পর থেকে সমগ্র শরীর প্যারালাইজড হয়ে যায়। বাড়ি নিয়ে আসার প্রস্তুতি হলে বাবা কোনো মতেই বাড়ি আসতে চাচ্ছিলেন না। অনেক করে নিয়ে আসার পর বাবার কারণ জানতে চাইলে বাবা যা বললেন তা রীতিমতো হাড় হিম করে দেয়, অথচ অবিশ্বাস্য লেগেছিল। বাবা বলেন, তোর মা চলে যাওয়ার পর থেকে আমি এমনিতেই ভেঙে পড়েছিলাম, রাতে ঘুম আসত না। সে রাতেও ঘুম আসেনি, চুপচাপ শুয়েছিলাম। হঠাৎই মাঝরাতে তোর মায়ের ঘর থেকে বিকট চিৎকারের আওয়াজ ভেসে আসে। আমি রীতিমতো আতঙ্কে চমকে যাই, তবুও মনে সাহস সঞ্চার করে ধীরে ধীরে তোর মায়ের রুমের দিকে যাই। রুমের কাছে পৌঁছাতেই অদ্ভুতভাবে আর কোনো চিৎকার শুনতে পাই না, সবকিছু যেন পিন ড্রপ সাইলেন্ট। চলে আসার জন্য পেছন ফিরছি, এমন সময়ই বিকট একটা কর্কশ জং ধরা আওয়াজে তোর মায়ের রুমের দরজাটা খুলে যায়। ঘাড় ঘুরিয়ে দেখতেই আতঙ্কে কাঠ হয়ে যাই, চিৎকার করতে গিয়েও মুখ দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। এসব কি চরম বাস্তব নাকি কোনো স্বপ্ন? যদি নিজের চোখে বিশ্বাসী করতে হয় তাহলে সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন ছিল যে সিলিংয়ে একটি পচা গলা বিভৎস লাশ ঝুলছে। রুমের ডিম লাইটে যেটুকু দেখতে পাচ্ছিলাম তার সমস্ত শরীরে কেমন যেন পোকা কিলবিল করছে, যেন শরীর থেকে বের হয়ে আসছে, আবার শরীরের চামড়া কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। উফ, সেই দৃশ্য দেখার মতো নয়। আতঙ্কে চোখ বন্ধ করতে যাব, তার আগে হাড় কাঁপানো ভয়ঙ্কর ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে মৃতদেহটি কিছু একটা বলে উঠল, যার মানে সে সঙ্গে নিয়ে যেতে চায়। এই বলে সুজো সিলিং থেকে এসে আমার ঘাড়ের ওপরে পড়ল। তাল সামলাতে না পেরে চিৎকার দিয়ে সিঁড়িতে পড়ে যাই। আমার আর কিছু মনে নেই। আমি প্রথমে বাবার কথা বিশ্বাস করিনি, ভেবেছিলাম ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। বাবাকে বাড়ি নিয়ে আসার পর প্রায়ই মাঝরাতে চিৎকার করতেন। এরপর হপ্তা দুয়েক কেটে যায়। আমি সেদিন কোম্পানির কিছু কাজ ল্যাপটপে করছিলাম। কাজের প্রেশার এতটাই ছিল যে কখন মাঝরাত পেরিয়ে রাত্রি গভীরে ধ্বনিভূত হয়েছে খেয়াল ছিল না। হঠাৎই বাচ্চা ছেলে ও একটি মহিলার হাসির শব্দ কানে ভেসে আসে। এত রাতে বাচ্চা ছেলে ও মহিলার হাসির শব্দের ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল। সেরকম কোনো সদস্য সেই মুহূর্তে আমাদের বাড়িতে ছিল না। শব্দের উৎস ঠাউর করে সেদিকে এগিয়ে দেখি শব্দটা মায়ের ঘর থেকে আসছে। আচমকা বাবার কথাগুলো মনে পড়ে যাওয়াতে শীত দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে যায়। কিন্তু এটা কি করে সম্ভব? মায়ের ঘর তো বাইরে থেকে বন্ধ, আর তার ঘরে বাচ্চা ও মহিলা আসবে কোত্থেকে? দরজা খুলে দেখতে যাব, তার আগেই হঠাৎ দরজাটা হাঁট করে আপনাআপনি খুলে যায়। আঁতকে উঠে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো যা দেখতে পাই, তা দেখে বুকের ঢিপ ঢিপ শব্দটা কয়েকশো গুণ বেড়ে যায়। নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। দেখি সামনের মেঝেতে কালচে লাল চ্যাটচ্যাটে তরলের ওপরে একটি সাদা শাড়ি পরা মহিলা দরজার দিকে পেছন ফিরে বসে একটি বাচ্চা শিশুকে নিয়ে কান ফাটানো কর্কশ কণ্ঠে ঘুম পাড়ানিয়া গান গিয়ে ঘুম পাড়াচ্ছেন। যদিও বুঝতে পারছিলাম তা কোন স্বাভাবিক দৃশ্য না, কোনো এক অতি প্রাকৃতিক ভয়ঙ্কর পৈশাচিক খেলা, তবুও মনের অজান্তেই ডেকে উঠেছিলাম, কে কে ওখানে? কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর সেই মহিলাটি আচমকাই মরমর করে ঘাড়টা ঘোরায়। শরীরটা সামনের দিক থেকে স্ত্রী থাকলেও মাথাটা পেছনের অনেকটা পেছনের দিকে চলে আসে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না এবং এটা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তার সমস্ত শরীরে রক্ত যেন জমাট বাঁধা, চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছিল। দেখি সেই মহিলাটি আর কেউ নয়, আমার স্ত্রী তানিয়া। অথচ তাহা কি করে সম্ভব? সেই বিভৎসতা সহ্য করার মতো নয়। চোখের মণি সম্পূর্ণ সাদা, সমগ্র মুখে ক্ষতচিহ্নের দাগ, আর ঠোঁটটা দুপাশের চেরা। হাত মাংসের পরিবর্তে শুধু যেন শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে, এবং সেই হাত দিয়েই সে তার বাচ্চাটিকে ধরে রেখেছে। আমি আর সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দরজা সজোরে টেনে দেই। পরক্ষণেই ফোনটা বেজে ওঠে। হুঁশটা ফিরতে ফোনটা তুলতে অপর দিক থেকে আতঙ্কিত স্বরে চিৎকার ও কান্নার শব্দ ভেসে আসে। আমার স্ত্রী তানিয়া ফোন করেছে। ও কাঁপতে কাঁপতে বলল,
হ্যালো, শুনতে পাচ্ছ? ও আমাদের মেরে ফেলবে। আমি আর গুড্ডু ঘুমাচ্ছিলাম, রাত কত ঠিক মরে নিয়ে হঠাৎ একটা কর্কশ কণ্ঠে ঘুম পাড়ানিয়া গান, সেটা শুনে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে আতঙ্কে চিৎকার করে উঠে। আমি দেখি গুড্ডু শূন্য হাওয়ায় ভাসছে, তাকে বেষ্টন করে আছে একটি কালো ধোঁয়ার মতো অবয়ব। আমার চিৎকারে জ্বলন্ত আগুনের মতো লাল চোখ আমার দিকে তাকায়। তারপর অবয়বটি ধীরে ধীরে ধোয়া থেকে একটি রক্ত মাংসের মানুষের রূপ নেয়। দেখতে অবিকল তোমার মায়ের মতো, কিন্তু কি বিভৎসতার রূপ! সমগ্র মুখে অজস্র পোকা। হা হা, আমি আমাকে বলে যে বোমা, আমি নাতিকে নিতে এসেছি। এই বলে একটা কর্কশ অট্ট হাসি দেয়। আমি চিৎকার করতে করতে কোন রকমের রুমের লাইটটা জ্বালাতেই দেখি আর কেউ নেই, গুড্ডু মেঝেতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তোমাকে ফোন দিই, তুমি তাড়াতাড়ি চলে আসো।
আমি ফোনটা রেখে আতঙ্কে কাঠ হয়ে যাই। এসব কি হচ্ছে আমাদের সাথে? পরদিন গিয়ে ওদেরকে ওখান থেকে নিয়ে এসে পাটনায় তার বাপের বাড়িতে রেখে আসি। আমার এখানকার পরিস্থিতি শুনে তানিয়া রীতিমতো রাজি হচ্ছিল না আমাকে আর এই বাড়িতে পাঠাতে। তবুও আমার বোন আর বাবা তো এই সমস্যার মধ্যে আছে, সমাধান করতেই হবে। তাই আমি বাড়ি ফিরে আসি। এসে পরিচারিকাদের মুখে শুনলাম প্রায় একদিন ধরে সুদেষ্ণা তার ঘর থেকে বেরোয়নি। অখিলেশ ব্যবসার কাজে খড়গপুর গিয়েছিল, সেও তখনই ফিরেছে। আমরা দুজনে দরজায় টোকা দিতে যাব, ঠিক তার আগে সুদেষ্ণা অচেনা ভাষায় যেন মনে হয় আরবিতে কি সব বলাবলি করতে শুরু করল। ঘরের ভেতর থেকে চিৎকার আসতে শুরু করল, তারপর আর দরজা খোলার সাহস হয়নি। পরিচারিকার মুখ থেকে শুনলাম সুদেষ্ণা নাকি সারাদিন উর্দু আরবি ভাষা মেশানো শব্দে কি সব বলে। চিৎকার চেঁচামেচি করে, সব তছনছ করে। এরপর পরিচারিকাদের মধ্যে একজনের পরামর্শে পাশের এলাকার একজন ইমাম সাহেবকে নিয়ে আসি। উনি এসে সমস্ত বিষয়টা শুনে জল দরজার উপর ছিটিয়ে দিতেই দরজাটা হঠাৎ খুলে যায়। সঙ্গে সঙ্গে রুমের ভেতর থেকে ইমাম সাহেবের দিকে ক্রোধান্বিত স্বরে কিছু শব্দ ছুটে আসে। আর কিছুটা জল সুদেশনার দিকে ছুটে দিতে চিৎকার করে শূন্যে ভাসতে ভাসতে এসে দরজাটা সটাং লাগিয়ে দেয়। ইমাম সাহেব বাইরে বেরিয়ে আসেন। এরপর গম্ভীর স্বরে বলেন, দেখুন, আপনার বোনের ওপর একটা ভয়ঙ্কর জিন আসর করেছে, যেটা আমার পক্ষে ছাড়ানো সম্ভব নয়। আপনি কোনো ভালো ইমামের খোঁজ করুন, তবে আপাতত নিয়মিত দিনে 5 বার যেন অডিও রেকর্ডে কোরআন তেলাওয়াতের পাঠ শোনানো হয়। আপনার বোন কিছুটা সুস্থ থাকবে, এই বলে উনি চলে যান। তারপর এক পরিচিত জনের কাছ থেকে আপনার নাম্বার নিয়ে আপনাকে ফোন দেই, এই বলে ভাবেশবাবু থামলেন। সাবিরজি চুপচাপ ছিলেন। এত কিছু শোনার মাঝেও মনটা তখনও কয়েক ঘন্টা আগে ফ্লাইটে দেখা সেই স্বপ্নের সাথে ভাবেশবাবুর বিভীষিকাময় পরিস্থিতির যোগসূত্র খুঁজতে ব্যস্ত। ভাবেশবাবুর ভাইও তো বাথটবে ডুবে মারা গেছে, তবে কি ভাবার অবকাশ আর থাকে না। সাব্বিরজির হুঁশটা ফিরে এক বিকট চিৎকারে। কোরআন তেলাওয়াতের রেকর্ডটা বন্ধ হয়েছে কিছুক্ষণ আগে। সাব্বিরজি সঙ্গে সঙ্গে উঠে পড়েন, পকেট থেকে তেসবিটা বের করে হাতের আঙুলের মধ্যে পেঁচিয়ে ভাবেশবাবুকে সঙ্গে করে ওপরে সুদেশনার রুমের দিকে যান। দরজাটা ভেজানো ছিল, হালকা ধাক্কা দিতে সেটা খুলে যায় এবং সঙ্গে সঙ্গে একটি ভ্যাপসা পচা দুর্গন্ধ ঘরটা থেকে বেরিয়ে আসে। সেই সঙ্গে সুদেশনার ভেতরকার সেই শয়তান কর্কশ ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে আরবি ভাষায় চেঁচিয়ে কিছু একটা বলে ওঠে, যার বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়,
কি কলকাতার বাবু, এখানে কি করো?
তারপরে সে জানায় সে এদেরকে শেষ করতে এসেছে এবং অল্প কিছুদিনের অপেক্ষা, তারপর সবকিছু শেষ হয়ে যাবে। সে তাকে চলে যেতে বলে এবং বিরক্ত করতে মানা করে দেয়, আর তাকে যে পাঠিয়েছে তার নাম জানতে চায় কিনা এটা জিজ্ঞেস করে এবং সে বলে, আমাকে কে পাঠিয়েছে তা জানতে চাস না, কারণ ওরা সব মানুষরূপী শয়তান। সাব্বিরজি কয়েক পা এগোতে এগোতে বললেন, শয়তানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জায়গা ধার্য করে রেখেছেন, মানুষের মধ্যে তার কোনো জায়গা নাই। ভালো চাস তো? কথাটা শেষ করতে পারেননি সাব্বিরজি। সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর গর্জনে সুদেশনার মুখটা ঘুরিয়ে থুতু ছুড়ে সাব্বিরজির দিকে। না, থুতু বললে ভুল হবে, ভয়ঙ্কর চামড়াবিহীন তাজা মুখ থেকে অজস্র প্রকার থুতু এসে পড়ে। সাব্বিরজি ও ভাবেশবাবু কোন রকমে নিজেদের সামলান। এরপর সঙ্গে সঙ্গে সুরা ফাতেহা আওড়াতে আওড়াতে সাব্বিরজি তেসবিটা সজোরে চিপে ধরেন সুদেশনার কপালে। এদিকে পেছনে কখন ছায়ার মতো আখিলেশ এসে দাঁড়িয়েছিল তা কেউ খেয়াল করেনি। কাণ্ডখানা দেখে আখিলেশ সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে,
কি হচ্ছে এসব? আপনি তো নিজেই একজন ডাক্তার, আমি ভেবেছিলাম আপনি ডাক্তার, চিকিৎসা করতে বাড়িতে এসেছেন, কিন্তু এখন দেখছি সম্পূর্ণ ভুল, সব ভাওতাবাজি। আপনি যান এখান থেকে, যান বলছি।
খানিক বাদে সুদেশনা শান্ত হয়। ভাবেশবাবু ক্ষমা চেয়ে কিছু বলতে চাবেন, তার আগে সাব্বিরজি তাকে শান্ত হতে বলে আখিলেশের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যান। সাব্বিরজি রাতে আর কিছু খাবেন না জানিয়ে বাদবাকি কথা সকালে হবে বলে তার নির্ধারিত গেস্ট রুমে চলে যান। যাওয়ার সময় খেয়াল করলেন সেই পরিচারিকাটি আবারও টকটকে লাল আগুনের মতো দৃষ্টিতে দাঁত করমর করে সাব্বিরজির দিকে দরজার আড়াল থেকে তাকিয়ে আছে। সাব্বিরজি যা বোঝার তা কিছুটা হলেও বুঝে গিয়েছিলেন সেই রাতে। সেই মৃত্যুপুরীতে আর খাওয়ার সাহস করেননি। ফ্রেশ হয়ে নিজের সাথে আনা শুকনো খাবারের মধ্যে একটি বিস্কুটের প্যাকেট খুলে সবে খেতে যাবেন এমন সময় গেস্ট হাউসের বারান্দা থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। কিছুটা অবাক হন সাব্বিরজি। দরজা খুলে দেখেন জ্যোৎস্নার রূপালী আলোয় একটি ছায়া লম্বা হয়ে বারান্দার ওপরে পড়েছে। ছায়ার আকৃতি দেখে বোঝা যায় সেটি একটি মেয়ের। ডান দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পান অদূরে একটি পিলারের পাশে সন্ধ্যায় দেখা সেই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার মাথার চুল সামনের দিকে ঝুঁকে থাকায় মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। রাত তখন 10:15 মতো বাজে। সাব্বিরজি শান্ত ও ধীর স্বরে এক পা করে এগিয়ে যেতে যেতে মেয়েটিকে প্রশ্ন করেন,
কে তুমি, কি হয়েছে, কাঁদছো কেন, তোমার কি কোনো সমস্যা, আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আর এই বাড়ির সঙ্গে তোমার কি সম্পর্ক? দেখো, তুমি যে এই জগতের কেউ নও সেটা আমি জানি, বলো কি হয়েছে।
মেয়েটি কান্না থামিয়ে কিছু বলতে যাবে তার আগে আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ঙ্কর হাড় হিম করা গর্জন বাংলোর দোতলা থেকে ভেসে আসে। কানে তালা ধরিয়ে দেবার উপক্রম হয়। সঙ্গে সঙ্গে মেয়েরূপী সেই অশরীরে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং ধীরে ধীরে অন্ধকারে ছায়ায় অদৃশ্য হতে হতে ক্ষীণকণ্ঠে বলে যায়,
প্রেত শিলার বাংলোর পেছনের পুরনো খামারের।
কথাগুলো ধূসর আধারে ধীরে ধীরে মিলিয়ে যায়, আর বোঝা যায় না। সে রাতে আর ঠিক করে ঘুমাতে পারেননি সাব্বিরজি। পরদিন সকালে ভাবেশবাবুকে জানান যে তিনি একবার প্রেত শিলায় তার গ্রামের বাড়ি যেতে চান। ভাবেশবাবু জানতে চাইলে সাব্বিরজি গম্ভীর স্বরে বলেন,
এই মুহূর্তে কিছু জানাতে পারছি না, আগে সেখানে যাই, পরে ফিরে এসে আপনাকে সমস্ত ব্যাপার জানাব। তবে একটা বিষয়, আমি না আসা পর্যন্ত আপনিও আপনার বাবা আপনার শ্বশুর বাড়ি গিয়ে থাকবেন, আমি না বলা পর্যন্ত এই বাড়িতে আসবেন না।
কেন কি সব পরে বলবো।
ভাবেশবাবু ঘাড় নেড়ে হ্যাঁ সূচক মন্তব্য করে সকালের ব্রেকফাস্টের জন্য আপ্যায়ন করলে সাব্বিরজি বলেন যে উনি এখন খাবেন না, রাস্তায় কিছু একটা কিনে খেয়ে নেবেন। এরপর গাড়িতে গিয়ে বসেন তিনি। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না। প্রায় ঘণ্টা চারেক গাড়ি চলার পর প্রেতশিলার সেই রহস্যময় পাহাড় টোপকে সাব্বিরজি কেভলি গ্রামে যতক্ষণে ভাবেশবাবুর গ্রামের বাড়িতে পৌঁছালেন ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। প্রকাণ্ড এক জং ধরা গেট, মিনিটখানেক হর্ন দেওয়ার পর একজন বয়স্ক মানুষ খুক খুক করে কাশতে কাশতে এসে টান দিয়ে খুলল। ভাবেশবাবুর কথাই আগে বলে রেখেছিলেন ওনাদের বাড়ির কেয়ারটেকার রামসিং। গেট পেরিয়ে লাল মাটির রাস্তা ধরে এগোতে এগোতে সাব্বিরজি লক্ষ্য করলেন বেশ খানিকটা এলাকা জুড়ে মস্ত বড় একখানা দালান বাড়ি। অনেকদিন ঠিকমতো যত্নের অভাবে বাগানগুলো কিছু অগোছালো হয়ে আছে। আসলে মালিকরাই যখন এদিকে আসেন না তো স্বাভাবিকভাবে পরিচারিকারাও তো একটু গাফলাতি করবেই। বাড়িখানা একতলা, তবে লম্বায় বেশ বড়। দক্ষিণ পাশে বেশ কয়েকটা গবাদি পশুর খামার, উত্তর দিকে লিচু আম পেয়ারার বাগান, যা যত্নের অভাবে অগোছালো আগাছা ছপে পরিণত হয়েছে। সাব্বিরজি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যাবার পরিবর্তে আশপাশটা একটু ঘুরে দেখছিলেন। ঘুরতে ঘুরতে পেছনের দিকে যাওয়ার সময় হঠাৎই রামসিং বাধা দেয়। একটু থতমত খেয়ে বলে,
ওদিকে যাবেন না বাবুজি, পেছনটা ভীষণ অগোছালো হয়ে আছে। ওদিকটা এককালে গবাদি পশুর খামার ছিল, বড় কর্তা মারা যাবার পর কর্তাবাবু পাটনায় গিয়ে থাকা শুরু করলেন, মাঝে মাঝে ছেলে মেয়েদের স্কুলের ছুটির সময় এখানে নিয়ে আসতেন বটে, তাই যত্ন ও লোকজনের অভাবে ওটা বন্ধ করে দেয়া হয়। আর ছোট খোকাবাবু মারা যাওয়ার পর থেকে প্রায় গভীর রাতে একটি মেয়েদি কান্নার আওয়াজ ভেসে আসে ওপাশ থেকে, তাই ভয়ে ওদিকে কেউ যায় না, জঙ্গল সাপখোপে ভর্তি। তাই বলছিলাম আপনি ওদিকে না গেলেই ভালো।
ম্যানেজার বাবুর কথা জিজ্ঞেস করতে রামসিং জানায় যে ম্যানেজার বাবু গয়ায় গেছেন, ওনার পরিবার গয়াতেই থাকে, আগামীকাল আসবেন। সাব্বিরজি আন্দাজ করতে পারছিলেন যে সেটি কার কান্না ছিল। আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির বৈঠকখানায় প্রবেশ করেন। বাড়ির মধ্যে গিয়ে রামসিংকে প্রয়াগের রুমটা কোন দিকে দেখিয়ে দিতে বললে রামসিং ভয়ে ইতস্তত করতে করতে ডান দিকের করিডর পেরিয়ে কোনার ঘরটা দেখিয়ে দেয়। সাব্বিরজি সেদিকে এগিয়ে যান, দরজাটা হ্যাঁচকা টান দিতেই জং ধরা কর্কশ শব্দে দরজাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে ভ্যাপসা গুমোট গন্ধ নাকে এসে লাগল, সেই সঙ্গে এক প্রস্থ ধুলো উড়ে আসলো। প্রয়াগের মৃত্যুর পর এই রুমটার খোলা হয়নি। সাব্বিরজি মাকড়সার ফাঁদগুলোকে সরিয়ে ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে কিছু একটা ব্যাপার মনের মধ্যে খেলে গেল। স্বপ্নে দেখা কিছু অস্পষ্ট ছবি যেন জলের ছবির মতো পরিষ্কার হতে লাগল। সেই গুমোট নিস্তব্ধতার বেড়াজাল ভেঙে হঠাৎই ডান পাশের বাথরুম থেকে টপ টপ জল পড়ার শব্দ ভেসে আসতে লাগল। চমকে উঠলেন সাব্বিরজি। বাথরুমের দরজাটা খোলার সাথে সাথেই একটি গরম বাতাস তার কান ঘেঁষে বেরিয়ে গেল। সেই সঙ্গে ফিসফিস করে কেউ যেন বলে গেল, তার মৃত্যু ঘনিয়ে এসেছে, মরার জন্যই সে নাকি এখানে এসেছে। পকেটে হাত দিয়ে তসবিটা বের করতেই সাব্বিরজি অনুভব করলেন তসবিটা বেশ গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফিস ফিস শব্দটাও বন্ধ হয়ে যায়। সাব্বিরজি ধুলো রাস্তরণ সরিয়ে বাথটাপটায় স্পর্শ করতেই আচমকা তার স্বপ্নে দেখা অবচেতন মনের কিছু দৃশ্য পরিষ্কার হয়ে যায়। ভাঙা সানসেট দিয়ে পশ্চিম আকাশের অস্তাচলের মৃদু শস্যির রেখা বাথরুমের মধ্যে খেলে বেড়াচ্ছে। সাব্বিরজি আর বুঝতে বাকি রইল না আসলে কি ঘটেছিল এখানে। সঙ্গে সঙ্গে রুমটা থেকে বেরিয়ে আসেন। রাম সিং বাইরে অপেক্ষা করছিল, সাব্বিরজিকে দেখে কিছুটা চমকে যান। এরপর তাকে তার রুম দেখিয়ে রাতের খাবারের বন্দোবস্ত করতে বলে চলে যায়। সাব্বিরজি রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে কয়েকটা জিনিস বের করে টেবিলের উপরে রাখেন। পরিকল্পনা মাফিক মাঝরাতেই পেছনে সেই পরিত্যক্ত ভাঙা বাড়িতে তিনি ঢুকবেন। এরপর মাগরিবের নামাজ আদায় করে সোফায় আসন করবেন। আসলে এই দীর্ঘকায় রোমহর্ষক রাত্রি তার অপেক্ষার প্রহর গুনছে, তাই এখন শরীর ও মস্তিষ্ক দুটোরই বিশ্রাম প্রয়োজন। রাতের খাবার শেষ করে তাসবিটা হাতে নিয়ে সাব্বিরজি সোফায় চুপচাপ বসেছিলেন। ঘড়ির কাটায় রাত্রি সোয়া একটার সময়। পূর্ব নির্দেশ অনুযায়ী আয়াতুল কুরসি ও আরো কয়েকটি সুরা পড়ে নিজের শরীর বন্ধ করে এক হাতে তাসবি আর টর্চ লাইট হাতে চারটি মোমবাতি ও অল্প কিছু গমের পুটলি সঙ্গে করে নিস্তব্ধে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। এখানে বলে রাখি, আগের রাতে সেই মেয়েটি অদৃশ্য হওয়ার পর সাব্বিরজি এখানে কি করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় আচমকাই জিয়াউদ্দিন সাহেব হাজির হন এবং দৃঢ় ও গম্ভীর স্বরে বলেন,
কে সেই মেয়ে এবং এই বাড়িতে ঠিক কি কি হয়েছে সবকিছু সবিস্তারে পরে জানব। পরদিন তুমি ভবেশবাবুর গ্রামের বাড়িতে যাবে। সকালে যাবার সময় রাস্তায় যে কোনো বাজার থেকে এক মুঠো গমের দানা, চারটে মোমবাতি ও দেশলাই কিনে নিও। আর হ্যাঁ, আবে জমজমের পানি নিতে ভুলে যেও না জানো। আমি সময় মতো সেখানে উপস্থিত থাকব।
এই বলে তিনি চলে যান। সাব্বিরজি ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে এগোলে, শুকনো পাতার ওপর হাঁটাহাঁটির সময় মচমচ শব্দ হচ্ছিল, আশেপাশে ঝিঁঝি পোকার ডাক ও মাঝে মাঝে কিছু একটা এদিক ওদিক সরসর করে ছুটে যাচ্ছিল। বাড়ির পেছনে টর্চ লাইটের আলোয় দেখলেন নিশিরাতে হাড় ঝরঝরে কঙ্কাল সার ভাঙাচোরা খামার বাড়িটা বিভৎস দেখাচ্ছে। ভাঙা দরজাটা দিয়ে ভেতরে ঢুকবেন এমন সময় গতরাতের মতো সেই হাড় কাঁপানো ভয়ঙ্কর যান্ত্রিক গর্জনটা পাশের ঝোপঝাড় থেকে জঙ্গলে ভেসে আসে। সাব্বিরজি বুঝতে পারছিলেন শয়তানটা এখানেই আশেপাশে কোথাও আছে। সে তার সামনে আসতে পারছে না, কারণ সাব্বিরজির পেছনে অদৃশ্য অন্ধকারে যে একজন দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করছে। জিয়াউদ্দিন সাহেব ধীর স্বরে বলে উঠলেন,
সাব্বির, মোমবাতিগুলো আমাকে দাও, আমি এগুলো জ্বালানোর ব্যবস্থা করছি। তুমি এখন আবে জমজমের পানি ছিটিয়ে নির্দ্বিধায় খামারে প্রবেশ করো। মনে রেখো, এক মনে সুরা আল ফালাক আর নাস পাঠ করতে থাকবে, এক সেকেন্ডের জন্য যেন বন্ধ না হয়, এবং পুটলিতে রাখা গমগুলো ঈশান কোণের দিকে ছিটাতে থাকবে। তারপরে তুমি বুঝতে পারবে, আর চিন্তা নেই, এই শয়তান তোমার কিছু করতে পারবে না, আমি আছি।
এরপর জিয়াউদ্দিন সাহেব কয়েক মুহূর্তের জন্য খামারটির চারপাশে চারটি মোমবাতি বসিয়ে জ্বালিয়ে দেন এবং সাব্বিরজি এক মনে সুরা আল ফালাক আর নাস গুনগুন করে পড়তে শুরু করলেন এবং আবে জমজমের পানি ছিটাতে লাগলেন খামার বাড়িটার চারিদিকে। এবং একটা সময় তিনি ভেতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে চারিদিকে ঝোপঝাড় গাছপালা যেন প্রবল ঝড়ে তোলপার হয়ে যাওয়ার উপক্রম, অথচ চারটি মোমবাতি অবিশ্বাস্যভাবে জ্বলে রয়েছে তখনও এবং খামারটির ভেতরে বাতাসের বিন্দুমাত্র প্রভাব নেই। এরপর সাব্বিরজি পুটলি থেকে কিছু গম বের করে ঈশান কোণের দিকে অন্ধকারে ছুড়ে দিতেই আচমকাই বাইরের পরিবেশটা বদলে যায়, একদম চুপচাপ শান্ত হয়ে যায় এবং সেই সঙ্গেই ঈশান কোণ থেকে পায়রার আওয়াজ ভেসে আসে। ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল, এত রাতে পায়রা হঠাৎ করে কোথা থেকে ডেকে উঠল। আর কিছু দানা ছিটিয়ে দিতেই পায়রার ডানা ঝটপটানি সেই সঙ্গে গুটুর গুটুর ডাক ক্রমাগত ভেসে আসতে লাগল। জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন,
সাব্বির, তাড়াতাড়ি ঈশান করে জঞ্জাল পরিষ্কার করে হাত দিয়ে মেঝের ধুলো বালি সরালেই দেখতে পাবে একটা ছোট বাক্স, সঙ্গে সঙ্গে ওটাকে খুলে ফেলবে।
যেই বলা সেই কাজ। সাব্বিরজি সঙ্গে সঙ্গে জঞ্জাল পরিষ্কার করে হাত দিয়ে মেঝের ধুলো বালি সাফ করে হাতে একটি বাক্সের কোনা অনুভব করেন। সঙ্গে সঙ্গে আরো কিছু বালি সরিয়ে বাক্সটা তুলে আনেন। টর্চ লাইটের আলোয় দেখলেন ফুটখানেক হবে বাক্সটা, যার ভেতর থেকে পায়রার আওয়াজ আসছে। বাক্সটা খুলে ফেলতে সঙ্গে সঙ্গেই একটি কুঁচকুঁচে কালো পায়রা ডানা ঝাপটাতে ঝাপটাতে খামারের ভাঙা চাল দিয়ে উড়ে অন্ধকারে আকাশে মিলিয়ে গেল, একটি আগুনের গোলায় পরিণত হল একটা সময়, এবং অপরদিকে সে বিভৎস ভয়ঙ্কর আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসল। জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন,
চলে এসো সাব্বির, আমাদের কাজ শেষ, এরপর যা শাস্তি দেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনই দেবেন।
সাব্বিরজি কিছুটা অবাক হলেও আর কিছু জিজ্ঞেস করলেন না। রাত তখন ভোরের অপেক্ষায়। সাব্বিরজি রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করলেন। এরপর
ভোরের প্রথম আলো ফুটতে না ফুটতেই পাটনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। গাড়িতে গিয়ে বসবেন এমন সময় ফোনটা বেজে ওঠে। ভাবেশবাবু ফোন করেছেন। ফোনটা ধরতেই ওপাশ থেকে আতঙ্ক আর কান্না জানানো কণ্ঠস্বর ভেসে ওঠে।
সাপিজি, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে, সব শেষ করে গেল আমার। আজ ভোরে পরিচারিকা ফোন করে জানায় সুদেশনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, আর অখিলেশ পাগলের মতো আচরণ করছে। একজন পরিচারিকা সকাল থেকে গায়েব, পুলিশ তাকে খোঁজা শুরু করেছে। আপনি তাড়াতাড়ি আসুন, আমি বাড়ির দিকে যাচ্ছি। দুঃখিত, আপনার বারণ আমি মানতে পারছি না।
সাপিজি ভাবেশবাবুকে শান্ত করে বললেন, হ্যাঁ আপনি এখন যেতে পারেন ওখানে, আপনার বোনের অন্তিম সংস্কারের জন্য। আর একটা কথা বলছি, ধৈর্য হারাবেন না। ওপরওয়ালা যখন আছেন, তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, আর দোষী তার পাপের সাজা কিভাবে কেমন করে পাবে সেটা স্বয়ং ওপরওয়ালাই জানেন। আমি এসে আপনাকে সমস্ত ঘটনা বলছি। বাংলোর গেট পেরিয়ে গাড়িটা ভেতরে যেতে যেতে সাব্বির যে দোতলার কার্নিশে লক্ষ্য করলেন, সেই রাতের পরিচিত ফ্রক পরা মেয়েটি দাঁড়িয়ে, তবে এবার তার মুখে প্রশান্তির দ্যুতি ছড়িয়ে পড়েছে। মেয়েটি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। সাব্বিজি দেখেন ভবেশবাবু তার সদর দরজার সামনে একটা চেয়ারে বসে কান্নাকাটি করছেন। ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে পুলিশ বডি নামিয়ে পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করছে। একটি অ্যাম্বুলেন্সও এসেছে অখিলেশকে হসপিটালে নিয়ে যাবার জন্য। সাব্বিজি ভবেশবাবুকে সান্ত্বনা দেন। এরপর পুলিশ বডি নিয়ে চলে গেলে ভবেশবাবুকে সমস্ত ঘটনা খুলে বলেন সবিস্তারে, এবং এও বলেন যে ওনার বাবা খুব শিগগিরই সুস্থ হয়ে যাবেন। উনি কিছু মেডিসিন প্রেসক্রাইব করতে যাচ্ছিলেন, যেগুলো নিয়মিত খাওয়াবেন, এরপর ওনাদের পরিবারে আর কোনো সমস্যা আসবে না, এই বলে দুপুর দুপুর ওখান থেকে বেরিয়ে পড়লেন কলকাতার উদ্দেশ্যে। বাড়ি ফিরে এসে বেশ কয়েকদিন সাব্বিরজিকে সেই নৃশংস ঘটনা মর্মাহত করেছিল। আসলে সেদিন ফজরের নামাজ আদায় করে সাব্বিরজি সোফায় বসে জিয়াউদ্দিন সাহেবের জন্য অপেক্ষা করছিলেন। জিয়াউদ্দিন এলে তাকে সমস্ত ঘটনা খুলে বলতে বলেন। তিনি ধীর ও গম্ভীর স্বরে বলতে শুরু করলেন,
এটুকু তো তুমি জানতে পেরেছিলে যে প্রয়াগকে কে বা কারা হত্যা করেছিল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, প্রয়াগকে আজ থেকে 10 বছর আগে তার সৎমা ঈর্ষান্বিত হয়ে নৃশংসভাবে বাথটাবে ডুবিয়ে হত্যা করেছিল, এবং যে ছায়া মূর্তিটি তুমি দেখেছিলে সেটা যে আর কেউ নয়, সে সুদেশনায় ছিল, সেটা নিশ্চয়ই তোমাকে আর বলে দিতে হবে না। যারা বর্তমানে মহান আল্লাহর বিচারে সাজা পেয়েছে, তবে তা অন্যভাবে। এখন তুমি যেগুলো জানো না সেটা বলছি। ভবেশবাবুর সৎমা সৎবোন আদবে কোনো আত্মহত্যা করেনি, বা ভবেশবাবুর বাবা দুর্ঘটনার শিকার হয়ে সিঁড়ি থেকে পড়ে যাননি। এমনকি ভবেশবাবুর স্ত্রী সন্তানকেও যে ভয় দেখিয়েছিল, এটা ষড়যন্ত্রের অংশ। এসব কিছুর মূলে ছিল অখিলেশ যে একরকম শয়তানের উপর শয়তানি করেছিল। একে তো সুদেশনা ও তার মা 10 বছর আগে একটা জঘন্য পাপ করেছিল, পরবর্তীতে বিয়ের পরে অখিলেশ সমগ্র সম্পত্তি একা পাওয়ার লোভে ধীরে ধীরে এই কাফের হুজুরের সাহায্যে এই পরিবারের উপরে কালো জাদু করে। সেই পরিচারিকাকে অখিলেশ এনেছিল কাফের হুজুরের আদেশে। আসলে ওটা ছিল একটা নৎসার দেওজিন। ওই কালো জাদুর ফলস্বরূপ ভবেশবাবুর সৎমা মারা যান। বাবাও যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, হয়তো মরেই যেতেন ওদিন যদি না ওই পাক রুহু অশরীর মেয়েটি ওনাকে ধরত। আর গতরাতে সেই শয়তানরূপী পায়রাকে মুক্ত করে খতম করার আগেই সে সুদেশনাকে হত্যা করে। যেহেতু ওটা কালো জাদু ছিল, তাই ওই পায়রার ওইভাবে বাক্সের মধ্যে বেঁচে থাকাটা স্বাভাবিক ছিল। আমি পারতাম সুদেশনাকে হত্যা করা থেকে আটকাতে, কিন্তু হয়তো প্রকৃতিই তার বিচার ওইভাবে লিখে রেখেছিল। এখন আসি সেই মেয়েরূপী অসুরীদিকে। আসলে যেরকম আমাদের ধর্মে অন্য জগৎ আছে, জিন আছে, সেরকমই ওই মেয়েটিও একটি জিন, তবে সনাতন ধর্মী, যাকে সনাতন ধর্ম অনুযায়ী গান্ধর্ব বলে। বহু বছর পূর্বে, তখন প্রয়াগের বয়স 3 বা 4 হবে, তার শ্রদ্ধেয় পিতামহের শ্রাদ্ধ শান্তি পিণ্ডিদান দিতে পরিবারের সাথে পৃথশিলায় যায়। ওই সময় ওখানে সমবয়স্ক ওই গান্ধবটির সঙ্গে বাচ্চা প্রয়াগের ভাব আলাপ হয়। প্রয়াগ আশ্চর্যজনকভাবে তাকে দেখতে পারছিল, সেই থেকে সেই গন্ধটি প্রয়াগের সঙ্গী হয়ে গিয়েছিল। কিন্তু ও প্রয়াগকে বাঁচাতে পারেনি দুর্বল হওয়ায়। যেদিন অখিলেশ কাফের হুজুরের সঙ্গে একটি বাক্স নিয়ে রাতের অন্ধকারে পুরনো খামারের ঈশান কোণে পুঁতে রেখে গিয়েছিল, সেদিন ও দেখেছিল আড়াল থেকে, কিন্তু কোনোভাবে ভবেশদের সাহায্য করতে পারছিল না, তাই সে রাতে তোমাকে জানাতে এসেছিল, কিন্তু পিশাচ ভয়ে পালিয়ে যায়।
এরপর আর কিছু কথোপকথনের পর জিয়াউদ্দিন সাহেব সালাম জানিয়ে বিদায় নেন। এর কিছুদিন পরে জিয়াউদ্দিন সাহেব পুরোপুরি সাউথ ইন্ডিয়ার উটিতে শিফট করেন।
আবারও আসসালামু আলাইকুম রাসেল ভাই, ঘটনায় কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 15th অক্টোবর আমার জন্মদিন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ 2 বছর পর দেশে ফিরলে বাংলাদেশে যাব এবং ভূত.com টিমের সাথে আপনার সাথে অবশ্যই দেখা করব। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ইটস আ লং স্টোরি অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য সুকান্ত মাইতি। আশা করছি আপনি আরো ঘটনা পাঠাবেন। আর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। একি, এটা তো মনে হচ্ছে সেই অপয়। হঠাৎই মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে নামার সময় ট্রেন লাইনের ওপারে সেই কালো পাগড়ি পাঞ্জাবি পরিহিত অশরীরী অবয়বটিকে যেন এক ঝলক দেখতে পেলেন সাব্বিরজি। ধরফর করে নিচে নেমে এসে দেখতে যাবেন, ঠিক সেই মুহূর্তে অপর দিক থেকে একটি মেট্রো ট্রেন ঝড়ের গতিতে ছুটে আসে। মুহূর্তের মধ্যে ছায়াটি মিলিয়ে যায়, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে যে ভয়ানক অপর আরেকটি ছায়ামূর্তি সাব্বিরজি দেখেন, তা দেখে রীতিমতো আঁতকে ওঠেন। আরে, এটা তো সেই পিশাচটা। ট্রেনটি এসে স্টেশনে দাঁড়ায়। প্রথমে সাব্বিরজি ভেবেছিলেন, ধুর, উনি হয়তো একটু বেশিই ভাবছেন। আসলে এটা তো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, এখানে হামেশাই এরকম অশরীরী ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করে অনেকে। কারণ কলকাতার এই মেট্রো স্টেশনটি একটি 100 মেট্রো স্টেশন নামে পরিচিত। শুরুর দিকে এখানে প্রচুর মানুষ মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, যাদের বিদেহী আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়। অথচ আজকে যা তিনি দেখছেন তা সত্যি কি কোনো সাধারণ মানুষের বিদেহী আত্মা বা কারিঞ্জিন, কে জানে। আসলে সাব্বিরজির মনে হয়েছিল ঠিক এই একই ছায়ামূর্তি দুটো তিনি আগেও দেখেছেন। আজ থেকে প্রায় 3 মাস আগে সাব্বিরজি কয়েক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থাকেন। এরপর পরবর্তী ট্রেন এলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটি কফি কাপ হাতে নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে কাউচের ওপর এসে বসেন। সালটা সম্ভবত 1998 কি 99 হবে। সাব্বিরজি তখনও ততটা অভ্যস্ত না জিয়াউদ্দিন সাহেবের সাথে কথা বলতে, তাই ওনাকে কিভাবে ডেকে জিজ্ঞেস করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। যদিও 3 মাস আগে যা ঘটে গেছে তার জীবনে তা সত্যি অকল্পনীয় ছিল। কিছু ভাবছেন তার আগেই পাশের টেবিল ল্যাম্পের অপর দিকে ধোঁয়াশাময় অন্ধকারের মধ্যে একটি সাদা রঙের পাঞ্জাবি ধীরে ধীরে প্রস্ফুটিত হয়। গম্ভীর স্বরে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন,
সাব্বির, আমি এখনো সেই শয়তান ভুঁইফোড় পিশাচটিকে ধরতে পারিনি, তবে তুমি আজ যা দেখছ তার থেকে এটুকু বোঝা যায় কিছু একটা বিপদ হতে চলেছে, যার সূত্রপাত হয়তো অনেক আগেই ঘটে গেছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে, কিছু একটা ঘটছে যা হয়তো আমরা বুঝতে পারছি না, আর সেই ছায়ামূর্তি কিছু তোমায় বলতে চাইছে যা বলতে পারছে না। তুমি আমার আত্মীয় পরিজন প্রিয়জনের নজরে রেখো, আমি দেখি আমার দুনিয়ায় আরো কোনো খবর পাই কিনা।
এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হন। পরদিন সকালে ব্রেকফাস্ট করতে বসবেন এমন সময় টেলিফোনটা বেজে ওঠে।
হ্যালো, কে? সাব্বিরজি কথা বলছেন? আমি লামিয়া জাহিদ খান বলছি। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমার বাবাকে হয়তো আপনি চিনবেন, মোহাম্মদ রবিউল ইসলাম। বাবা আর নেই, গতকাল রাতে মারা গেছেন। আপনি একটু দয়া করে আসেন, বাবার শেষ ইচ্ছা ছিল ওনার জানাজায় যেন আপনিও থাকেন। আমি একটা ঠিকানা আপনাকে বলছি, একটু লিখে নেন দয়া করে।
এরপর লামিয়াজি ঠিকানাটা দিলেন। সাব্বিরজির বাড়ি থেকে খুব বেশি দূরে নয়,
সাব্বিরজি ফোনটা রেখে একটা ঘরের মধ্যে চলে যান। আসলে তিনি ভীষণ শকড। রবিউল সাহেব ওনার মাদ্রাসার শিক্ষক ছিলেন, খুবই ভালোবাসতেন তাকে। সাব্বিরজি কষ্টে ভেঙে পড়েন। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েন লামিয়াজির বাসার উদ্দেশ্যে। ওখানে পৌঁছে দেখেন ফ্ল্যাটের নিচে করিডরে একজন প্রায় বয়স 35-এর ভদ্রলোক চিন্তাগ্রস্ত হয়ে পায়চারি করছে। পাশে প্রায় বছর 30 বা 32-এর মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ও একটি 3-4 বছরের বাচ্চা ছেলের হাত ধরে একজন আয়া দাঁড়িয়ে আছে। সাব্বিরজি গিয়ে নিজের পরিচয় দিতে মহিলাটি চোখের জল মুছতে মুছতে বলেন যে তিনিই লামিয়া জাহিদ খান। এরপর পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটির সাথেও পরিচয় করিয়ে দেন, ইয়াসির জাহিদ খান ওনার হাজব্যান্ড। তারপর আর দেরি না করে তিনজনে পার্কিংয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে যাবেন, এমন সময় পেছন থেকে বাচ্চা ছেলেটি মাম মাম বলে ডেকে ওঠে এবং বায়না করে যে সেও তাদের সাথে যাবে। কথাগুলো শেষ করতে পারে না বাচ্চাটি, আতঙ্কিত কণ্ঠে লামিয়াজি তাকে থামিয়ে চেঁচিয়ে ওঠেন,
না 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 সালমান, বাবা আমার, তুই আর কখনো মামার বাড়ি যাবি না, আমি তোকে আর হারাতে চাই না।
বাচ্চা মানুষ কিছু বোঝে না, তাই কান্নাকাটি করে ভীষণ বায়না করছিল মা বাবার সাথে যেতে, কিন্তু লামিয়াজি তাকে কোনো মতেই নিতে চান না। এরপর ইয়াসির সাহেবের ইশারায় আয়াটি ভুলিয়ে ভালিয়ে সালমানকে কোলে নিয়ে ফ্ল্যাটের ওপরে চলে যায়। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো, তবুও সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা করে সাব্বিরজি চুপচাপ গাড়িতে গিয়ে বসেন। সঙ্গে সঙ্গে ইয়াসির সাহেব গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েন। সাব্বিরজি চুপচাপ গাড়ির মধ্যে বসে আছেন। এরপর সাঁতরাগাছি ক্রস করে NH6-এ গাড়ি ওঠার পর সাব্বিরজি আর শান্ত থাকতে পারলেন না। নীরবতা ভেঙে লামিয়াজিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রবিউল সাহেবের, কিভাবে মারা গেলেন, ওনার কি কিছু কঠিন অসুখ হয়েছিল, উনি কিভাবে আগে থেকে জানতেন যে উনি মারা যাবেন, এরকম নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করলেন। লামিয়াজি ধীর স্বরে চোখের জল মুছতে মুছতে বলতে শুরু করলেন,
দিন তিনেক আগে বাবার শেষবারের মতো মার সঙ্গে কথা হয়েছিল এবং সেই সময় নানান কথার মাঝে শেষে আপনার কথা বলেছিলেন, যেন ওনার মৃত্যুর পর ওনার জানাজায় আপনাকে ডাকা হয়। এরপর আপনার ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছিলেন, তারপর থেকে বাবার পাগলামির মাত্রাটা অতিরিক্ত হয়ে গিয়েছিল এবং সেদিন থেকে মারা যাবার আগ পর্যন্ত বাবা আর কথা বলেননি, শুধু বিড়বিড় করতেন,
আমাকে মারছো মারো, আমাকে মারছো মারো, আমার পরিবারের কোন ক্ষতি করো না, আমাকে মারছো মারো, দোহাই তোমার।
শেষের দিকে বাবা নিজেই নিজের থেকে বলতেন তাকে যেন শেকল দিয়ে বেঁধে রাখা হয়, তাই ওনাকে একটি ঘরের মধ্যে অনিচ্ছার সত্ত্বেও বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তবুও তিনি জানি না কেমন করে দরজায় তালা দেওয়ার পরও রাত্রিবেলা শেকল ভেঙে বাইরে বেরিয়ে আসতেন এবং পরদিন সকালে গ্রামবাসী বাবাকে গ্রামের দক্ষিণ DBC খালের পাশে শ্মশানের কাছে একটি তেঁতুল গাছের নিচে শুয়ে থাকতে দেখে, ধরাধরি করে তারা বাড়িতে নিয়ে আসে। এই ব্যাপারটা ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে প্রায় প্রতিদিনই বাবা এরকম রাতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মাস দুয়েক আগের কথা, সেদিন সকালে মা প্রথম ফোন করে আমাকে একটি ব্যাপার জানায়। আমরা সেদিনই যাই ওখানে, গিয়ে দেখি বাবা সেদিন ঘুম হয়ে বসে আছেন বারান্দায়। কি করে উনি শ্মশানে গেলেন আর কেনই বা ওখানে শুয়েছিলেন কোনো কিছু উত্তর দিচ্ছিলেন না, চোখে মুখে একটি আতঙ্কের ছাপ এবং প্রচণ্ড চিন্তাগ্রস্ত লাগছিল। আমাকে দেখে রীতিমতো চেঁচিয়ে ওঠেন,
তুই তুই এখানে কেন এসেছিস, তোকে বারণ করেছিলাম এখানে আসতে, যা 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 এক্ষুনি যা এখান থেকে, আমার কথা শোন আর বিপদ বাড়াস না আম্মা।
সেদিন বাবার ওরকম দুর্ব্যবহারে ইয়াসির অপমানিত বোধ করেছিল, তাই আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে, চলে আসি। 6 মাস ধরে আমাদের পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তা বলে বোঝানোর মতো নয়। 3 মাস আগে কাকা অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তিনি বিয়ে থাও করেননি, 3 কুলে তার কেউ ছিল না আমরা ছাড়া, তারপরে বাবা এভাবে চলে গেলেন, এরপর জানি না আমাদের আর কি পরিণতি হবে।
এই বলে লামিয়াজি থেমে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। সাব্বিরজি লামিয়াজিকে সান্ত্বনা জানিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, এরপর আবারও জিজ্ঞেস করলেন,
আচ্ছা 6 মাস আগে ঠিক কি হয়েছিল?
এবার ইয়াসির সাহেব গম্ভীর স্বরে বলতে শুরু করলেন,
লামিয়া স্কুলের শিক্ষকতা করে, আমিও কলেজের প্রফেসর। সেবার একসঙ্গে কোন রকমের ছুটি ম্যানেজ করে সপরিবারে শ্বশুরবাড়ি বেড়াতে আসি। প্রথম দুই তিন দিন বেশ ভালোই কাটছিল, কোনো কিছু সমস্যা ছিল না। চতুর্থ দিনের মাথায় একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়। সেদিন সন্ধ্যা থেকে সালমানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামাঞ্চল, পুকুর, খালবিল তো আছেই, তার উপর বাচ্চা মানুষ, তাই খুব ভয় করছিল। আমরা সবাই এদিক ওদিক খোঁজা শুরু করি, কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না। আপনি হয়তো জানেন বাবা কবিরাজ চিকিৎসা জানতেন, ওনার কথা মতে ওনার কাছে একটি পালিত জিন ছিল। যদিও তা আমি কোনোদিন বিশ্বাস করিনি। উনি শেষমেশ কোনো কিছু উপায় করতে না পেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিছু রিচুয়াল আরম্ভ করলেন। ঘরটি দক্ষিণ দিকে, বাড়ির মূল অংশ থেকে আলাদা, ওটাই ছিল কবিরাজ চিকিৎসার ঘর। প্রায় ঘণ্টাখানেক পর উনি বেরিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে জানান,
খুব বড় বিপদ হয়ে গেছে, সালমানের উপর একটা নিকৃষ্ট হিন্দু জিনের নজর পড়েছে। এখনো খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি আমাদের খালপাড়ে শ্মশানের কাছে যেতে হবে।
এই বলে আরো কয়েকজন লোকসহ আমরা সবাই টর্চ লাঠি নিয়ে শ্মশানের দিকে যাই। ঝোপঝাড় জঙ্গল এদিক ওদিক খুঁজতে শুরু করি। এখন বাবা গিয়ে যেখানটায় শুয়ে থাকতেন রাতে, ঠিক সেখানেই শেষে সালমানকে লতা পাতা জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি ছুটে গিয়ে তুলে আনতে যাব, তার আগে বাবা হাত ধরে আটকে দেন।
পাগল হয়েছ? ওটা সাধারণ লতা পাতা নয়, ও যার অধীনে আছে সে খুব নিকৃষ্ট শয়তান পিশাচ।
আমাকে আটকে বাবা পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, এরপর কিছুক্ষণ বিড়বিড় করে সুরা পড়ে ডেকে উঠলেন,
আমার নাতি তোর কি কোনো ক্ষতি করেছে? তাকে ছেড়ে দে, নইলে তোর খুব করুণ অবস্থা হবে, আমি জানি তুই কে।
পরক্ষণে গাছটির আড়াল থেকে তীব্র চিৎকার ও ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে একটা গর্জন শুনতে পাই।
তোকে কে বলেছে আমি তোর নাতিকে এখানে নিয়ে এসেছি? ও বলেছে তার দিন খুনি এসেছে। রবিউল, ভালো যাস তো এখান থেকে চলে যা, ওটা আমার শিকার।
পরক্ষণে বাবা চেঁচিয়ে ওঠেন এবং আরো কিছু সুরা পড়ে বলে ওঠেন, তুই এভাবে মানবি না দেখছি, দাঁড়া তোর কি অবস্থা করি দেখ। এই বলে আমাদের ওখানে থামিয়ে উনি একাই এগিয়ে যান সেই গাছটার দিকে। সেখানে গিয়ে লতা পাতা সরাতেই দেখি সালমান একটি ছোট্ট ঢিপির কাছে পড়ে আছে। বাবা ঢিপিটার ওপর কিছু জল ছিটিয়ে দিয়ে সুরা পড়তে পড়তে সজনে আঘাত করেন, সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ এবং চিৎকার ভেসে আসে শ্মশানের কোণ থেকে।
কাজটা তুই ঠিক করলি না রবিউল, এর বদলা আমি নিবই, তোর বংশ নির্বংশ হবে।
এই বলতে বলতে আওয়াজটা অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। বাবা সালমানকে কোলে তুলে নিয়ে ছুটে চলে আসেন ওখান থেকে। এরপর আমরা বাড়ি ফিরি। বাবা আতঙ্কিত কণ্ঠে বলেন,
এই রাতেই তোমরা এখান থেকে কলকাতায় ফিরে যাবে, কেন কি উত্তর দেওয়ার মতো সময় নেই, ওই শয়তানকে বর্তমানে শেষ করতে পারিনি, ও আঘাত পেয়ে সরে গেছে কেবল, আবারও ফিরে আসবে। ওই শয়তান আসার আগে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সালমানকে নিয়ে এখান থেকে চলে যাও।
আমিও লামিয়া পুরো হতভম্ব হয়ে গিয়েছিলাম। শাশুড়িমা কান্নাকাটি করছিলেন, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু শ্বশুরমশাইয়ের আদেশ, তাই তাড়াহুড়া করে সেই রাতেই আমরা কলকাতায় ফিরে আসি। তারপর আর তেমন কিছু হয়নি। তবে মাঝে মাঝে লামিয়া বলত, সালমান নাকি অ্যাপার্টমেন্টে মাঝে মাঝে কোনো এক কালো পাঞ্জাবি পাগড়ি পরিহিত দাদুকে দেখতে পেত এবং সে নাকি তার সঙ্গে নিচে পার্কে খেলত। ব্যাপারটা খুবই অস্বাভাবিক, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে লামিয়া আমরা কেউ তাকে কখনো দেখিনি, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর প্রায় তিন মাস কেটে যায় নির্বিঘ্নে। এর মাঝে একদিন হঠাৎই কাকা শ্বশুরের অ্যাক্সিডেন্টের খবর পাই, এরপর বাকিটা তো আপনি জানেন।
এই বলে ইয়াসির সাহেব থামলেন। ততক্ষণে তারা রসুলপুর গ্রামে পৌঁছে গেছেন। বেলা তখন দুপুরের অভিমুখে, পুরনো স্টাইলে দোতলা বাড়ির আশেপাশে দালানের লোকজনের ভিড়, কান্নার রোল। ওনারা গিয়ে উঠোনে দাঁড়ালেন, লাশ তখন গোসল করানো হয়ে গিয়েছিল। লামিয়াজি কাঁদতে কাঁদতে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। এরপর সব নিয়ম আচার অনুষ্ঠান পর্ব শেষে লাশের খাটিয়া তোলা হয়। সাব্বির জিও কাঁধ লাগান, লাশ পাশেই ওনাদের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরস্থানটি ওখান থেকে খুব একটা বেশি দূরে নয়, একটি মাঠ ও সবজি বাগান পেরিয়ে রবিউল সাহেবের কাকাদের বাড়ির পেছন দিকে গিয়ে বাঁশ আম কাঁঠালের জঙ্গলে ঘেরা একটা পুরনো কবরস্থান। কবরস্থানে যাওয়ার সময় সাব্বিরজি পথে কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যান। এদিকে পকেটে তসবিটা হঠাৎই গরম হতে শুরু করে। সাব্বিরজি কোনো কিছু একটার আভাস পাচ্ছিলেন, কিন্তু এতটা গুরুত্ব দিলেন না।
কবরস্থানে গিয়ে দেখেন কয়েকটি পুরনো ভাঙা কবর ও নতুন কবর আছে, সম্ভবত রবিউল সাহেবের ভাইয়ের। নিয়ম অনুযায়ী লাশ দাফনের ব্যবস্থা করার পর হুজুর সবাইকে জানাজার জন্য আহ্বান জানান। সেই মতো উপস্থিত সবার সাথে সাব্বিজিও দাঁড়ান জানাজায়। জানাজা পড়ানো শুরু হতে না হতেই হঠাৎ সেই ভর দুপুরে একটি বিভৎস চিৎকার কবরের দক্ষিণ দিকের জঙ্গল থেকে ভেসে আসে। সেই বিকট স্বরে সবাই আঁতকে ওঠে। এই ভর দুপুরে আচম্বিতে ঘটে যাওয়া ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল। যাই হোক, আল্লাহর নাম নিয়ে সবাই কোন রকমে দাফন কাজ সম্পন্ন করে ফিরে আসে। ফিরে এসে সাব্বিরজি লামিয়াজিকে বলেন যে উনি ওনার মায়ের সঙ্গে একটু কথা বলবেন। যদিও তখন পরিস্থিতি কথা বলার মতো ছিল না, তবু এই মর্মান্তিক পরিস্থিতির খুঁটিনাটি জানাটা ভীষণ জরুরি। সাব্বিরজি রবিউল সাহেবের মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, তা আবার এমন অস্বাভাবিকভাবে। তাই বাধ্য হয়ে উনি জানতে চাইলেন ঠিক কি কি ঘটেছিল রবিউল সাহেবের সাথে। রবিউল সাহেবের স্ত্রী লামিয়াজির মা ফিরোজাজি চোখের জল মুছতে মুছতে বলতে শুরু করলেন,
দাদু ভাইয়ের সাথে সেই বিভৎস ঘটনা ঘটার পর লামিয়ারা কলকাতায় চলে যায়। তারপর মাস দুই তেমন কিছু আর ঘটেনি। আপনি হয়তো জানবেন, মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি তিনি টুকিটাকি কবিরাজিও করতেন, মানুষের নানা রকম ছোটখাটো সমস্যার সমাধানের জন্য। দুই বছর আগে শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর উনি পুরোপুরি কবিরাজি চিকিৎসায় মানুষের উপকারের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। কেউ বানমারা, কালোজাদু, কুফরি, তাবিজ আবদ্ধ হলে উনি ওনার সাধ্য মতো তাদের সাহায্য করতেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। সেই রকমই আজ থেকে প্রায় বছর তিনেক আগে একটি হিন্দু পরিবারের ওপর জিনভূতের আসর ছাড়াতে যান। সেই পরিবারটির বাড়ি খালপাড়ে শ্মশানের কাছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছিল, তবুও ওনাদের দেখা নেই, তাই খুব চিন্তিত ছিলাম। রাত ক্রমশ বাড়ছিল, শেষে আমি রফিকুল ভাই আমার দেওরকে গিয়ে সবকিছু বলি। এরপর আমরাও আরো কয়েকজন লোক মিলে টর্চ নিয়ে খালপাড়ের দিকে যাই। আমরা বাড়ির পেছনে কাকা শ্বশুরের আঁক পেরিয়ে সবে দক্ষিণ দিকে রাস্তা ধরে কবরের কাছ দিয়ে যাব, এমন সময় হঠাৎই দেখি উনি অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে একটি ঢিপির কাছে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আমরা ওনাকে তুলে নিয়ে আসি। সারা রাত জ্ঞান ফেরেনি, উনি কবরের কাছে ওইভাবে পড়েছিলেন বলে খুবই ভয় লাগছিল। সেই রাতেই আমাদের গ্রামের হুজুরকে জানাই, উনি এসে কিছু দোয়া দুরুদ পড়ে পানি পড়া দিলেন, সকালের মধ্যে আশা করি সুস্থ হয়ে যাবে বললেন। এই বলে তিনি চলেও গেলেন। পরদিন সকাল গড়িয়ে বেলা হয়ে যায়, তবু উনি ঘুম থেকে উঠছিলেন না। আমরা সবাই দুশ্চিন্তায় বাইরে বসেছিলাম। আচমকা উনি চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে এসে আতঙ্কিত স্বরে বলতে শুরু করলেন,
হো হো, ফিরে এসেছে, ও ছাড়বে না, আমাদের কাউকে ছাড়বে না।
আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি, কে ফিরে এসেছে, কে ছাড়বে না আমাদের? উনি ভিড় ভিড় করে বলতে শুরু করলেন, আমাদের অগ্রাহ্য করে দক্ষিণ দিকে ওনার কবিরাজি ঘরে চলে যান। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও উনি ঘর থেকে বের হন না। খাওয়া দাওয়া সবই ভুলে গিয়েছিলেন। সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে গোসল করে এসে গুম হয়ে বারান্দায় বসে থাকেন। আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে, কি ব্যাপার? অথচ উনি কোনো উত্তর দেন না। তারপর থেকে ধীরে ধীরে কেমন যেন অগোছল হয়ে যেতে লাগলেন। ঠিকঠাক নামাজ পড়তেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন না। আমি কিছু বলতে গেলেই অকথ্য ভাষায় গালাগালি করতেন আর বলতেন, এই ভিটা ছেড়ে যেন চলে যাই। এমনকি ওনার ভাইকেও দূর দূর করে তাড়ানোর চেষ্টা করতেন। আজ এতগুলো বছর ওনার কাছে এরকম অস্বাভাবিক ব্যবহার আমাদের খুব ভাবিয়ে তুলেছিল। হুজুরও একবার এসেছিলেন, কিন্তু তিনি ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দেন। এরপর আচমকা একদিন স্কুলে যাওয়ার সময় রফিকুল ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয় এবং উনি হঠাৎই মারা যান। তারপর থেকে রফিউল সাহেব উন্মাদের মতো হয়ে যান। এমনকি ওনার আপন ভাইয়ের জানাজায় পর্যন্ত উনি যাননি, চুপচাপ নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলেন। তার ঠিক এক সপ্তাহ পর একদিন সকালে উঠে দেখি ওনার ঘরে উনি নেই। পরক্ষণে একটু বেলা বাড়তে দেখি গ্রামবাসীরা ওনাকে অচেতন অবস্থায় ধরাধরি করে নিয়ে আসছে। তারা বলে যে ওনাকে কয়েকজন শ্মশানের তেঁতুল গাছের তলায় অচেতন অবস্থায়
পড়ে থাকতে দেখেছে, তারপর ধরাধরি করে নিয়ে আসে। তা শুনে আমি ভীষণ ভয়ে পড়ে যাই, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। উনি এরকম কেন করছেন, ওনার ভাইও নেই, পেছনে তার কাকা শ্বশুরদের জানাতে ওনারা বললেন যে উনি বোধহয় পাগল হয়ে গেছেন, কোন ডাক্তার বা হাসপাতালে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। লামিয়াদের খবর দেই, ওরা এলে ওদেরকেও দূর দূর করে তাড়িয়ে দেন। খুবই অসহায় লাগছিল আমার। তারপর থেকে প্রায় প্রতি রাতেই উনি কিভাবে যেন ওই শ্মশানের তেঁতুল গাছতলায় চলে যেতেন। পরে গ্রামবাসীরা ওনাকে ধরাধরি করে নিয়ে যেত। এরপর একদিন উনি নিজেই হঠাৎ বলে উঠলেন,
ফিরোজা, দোহাই তোমার, এখান থেকে যত দূরে পারো চলে যাও, আর আমাকে শেকল দিয়ে বেঁধে রাখো এবং এই ঘর বাইরে থেকে তা লাগিয়ে দাও। আমার দিন ঘনিয়ে আসছে, ও ফিরে এসেছে, ও আমার পরিবারকে শেষ করে দেবে।
আমি জিজ্ঞেস করি, কে ফিরে এসেছে, কি হয়েছে, আমাকে খুলে বলুন। উনি শুধু এইটুকু কথাই বলতে থাকেন,
আমি সেদিন ওকে আটকাতে পারিনি, শুধুমাত্র আঘাত করে তাড়িয়ে দিয়েছিলাম। হয়তো যার সাধ্য ছিল তাকে আমি জানাতে পারিনি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, আমার হাতে বেশি দিন সময় নেই। তুমি তার সাথে যোগাযোগ করো, আমি ডায়েরিতে তার নাম আর ঠিকানা দিয়ে যাচ্ছি। ওই একমাত্র পারবে আমাদের বংশের প্রদীপ দাদুভাই সালমানকে রক্ষা করতে। তাকে আমার জানাজায় ডেকো।
এই বলে উনি সটান দরজা লাগিয়ে দেন। আমি সেই মতো লামিয়াকে জানাই। দুই দিন কেটে যায়, আর কোনো কথা বলেননি উনি। এরপর গত রাতে ওনাকে খাবার দিতে যাব, দরজা খুলতেই আতঙ্কে শিউরে উঠি। সেই বিভৎস দৃশ্য চোখে দেখার মতো নয়। ঘরের ভেতর পাথরের মেঝে অস্বাভাবিকভাবে খোঁড়া এবং গর্তের মধ্যে ওনার মাথাটা ডোবানো, নিথর শরীরটা বাইরে শুয়ে আছে। আমি আর সহ্য করতে পারিনি, চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আর কিছু মনে নেই, জ্ঞান ফিরতে দেখি ওনার কাকাতো ভাইয়েরা, ওনার গ্রামের লোকজন সব জড়ো হয়েছে। তারপর তারাই মেঝের ইট পাথর সরিয়ে ওনার দেহটা বের করে নিয়ে আসে এবং বৈঠকে দাঁড়ানো রেখেছে। আমি কাঁদতে কাঁদতে এক ঝলক ওনার নিথর দেহটার দিকে তাকাতেই ওনার মুখের ওপর নজর পড়তেই আবারও আতঙ্কে চিৎকার করে উঠি। পুরো মুখটাই ঝলসে কালো হয়ে গেছে।
এই বলে ফিরোজা থেমে আবারও কেঁদে উঠলেন। বেলা তখন গড়িয়ে গেছে বিকেলের অভিমুখে। সাবিজি ইয়াসির সাহেবকে বললেন,
দেখুন, সমস্যা কিছু একটা তো ঘটেছে, তবে সেটা ঠিক কি, কোথা থেকে শুরু হয়েছে এখনো বুঝতে পারছি না। আমাকে একটু ভাবার সময় দিতে হবে। আমিও খুবই মর্মাহত। রবিউল সাহেব আমার পিতৃতুল্য ছিলেন। ওনার এই অস্বাভাবিক দুর্ঘটনায় মৃত্যু কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমি কিছু একটা করব, তবে আপাতত আমাকে কিছুটা সময় দেন ভাবার। আমি এখনকার মতো বর্ধমানে যাচ্ছি আমার খালার বাড়িতে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমাকে। এ নিন আমার খালার বাড়ির ফোন নম্বর, আমি আগামীকাল আপনাদের কিছু হয়তো বলতে পারব। এখন একটু যদি স্টেশন পর্যন্ত ছেড়ে দিতেন তাহলে আমি ওখান থেকে বর্ধমান চলে যেতে পারতাম, আর যাওয়ার সময় একটু যদি খালপাড়টা দেখিয়ে দিয়ে যেতেন।
ইয়াসির সাহেব সাব্বিরজিকে থামিয়ে বললেন যে না, উনি ওনাকে বর্ধমানে ছেড়ে দিয়ে আসবেন। এরপর ওনারা বেরিয়ে পড়েন। পথে যাওয়ার সময় খালপাড়ের শ্মশানের কাছে এসে গাড়ি থেকে নেমে সেই তেঁতুল গাছটির দিকে কয়েক পা এগিয়ে সাব্বিজি আবার অনুভব করলেন তসবিটা গরম হচ্ছে, তাই পকেট থেকে বের করে হাতের আঙুলে জড়িয়ে নেন। এরপর কয়েক পা এগোনোর পর সাব্বিজি কিছুটা বিস্মৃত হলেন। মনে হচ্ছিল কেউ যেন গাছের আড়াল থেকে তাকে দেখছে। সেই দুপুরের পর থেকে কিছু একটা উনি আন্দাজ করে চলছিলেন, কিন্তু কি সেটা এখনো বুঝে উঠতে পারেননি। গতকাল রাতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সেই কালো ছায়ামূর্তির অবয়বের সাথে ইয়াসির সাহেবের বর্ণনায় ফ্ল্যাট সালমানের সাথে খেলতে আসা সেই কালো পাঞ্জাবি পাগড়ি পরিহিত বুড়োটার সাদৃশ্য কি শুধুই কাকতালীয়?
কোনো তথ্য এই সাব্বিরজি মিলাতে পারছিলেন না। মাথার মধ্যে সব জট পাকাচ্ছিল, জট কোনো মতেই ছাড়ছিল না। সাব্বিরজি ফিরে গিয়ে আবারও গাড়িতে বসেন। সারা রাস্তায় আর তেমন কথা হয়নি ইয়াসির সাহেবের সাথে, শুধু গাড়ি থেকে নামার সময় ইয়াসির সাহেবকে সাবধানে থাকতে বলেন এবং কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে বারণ করেন। আর যদি সেরকম কোনো সমস্যা হয় তিনি যেন সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানান। এরপর সাব্বিরজি ইয়াসির সাহেবকে বিদায় জানিয়ে ওনার খালার বাসায় প্রবেশ করেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খালাদের গেস্ট রুমে গিয়ে সোফায় বসেন। আগেই বলেছি সাব্বিরজি তখনও ততটা অভ্যস্ত ছিলেন না, কিভাবে জিয়াউদ্দিন সাহেবকে ডাকবেন বুঝতে পারছিলেন না, অথচ মনে মনে জিয়াউদ্দিন সাহেবের কথাই ভাবছিলেন। এমন সময় হঠাৎই একটি রাশভারী কণ্ঠস্বর পেছন থেকে ভেসে আসে,
রবিউল সাহেবের এরকম নির্মম মৃত্যুতে আমিও খুব শোকাহত। বেঁচে থাকতে আমরা কোনোভাবে ওনাকে সাহায্য করতে পারলাম না, ওনাকে বাঁচাতে পারলাম না। আল্লাহ ওনাকে জান্নাত প্রদান করুন। যদি কোনোভাবে আগে জানতে পারতাম তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম, এমন বেঘরে ওনাকে এভাবে প্রাণটা হারাতে হতো না।
এরপর জিয়াউদ্দিন সাহেব সাব্বিরজির কাছে সমস্ত ঘটনা জানতে চাইলে সাব্বিরজি একে একে বলতে শুরু করেন। কয়েক মুহূর্ত পর অর্থাৎ বলার মাঝে হঠাৎ জিয়াউদ্দিন সাহেব তাকে থামিয়ে বিস্মিত গম্ভীর কণ্ঠে বলেন,
দাঁড়াও দাঁড়াও সাব্বির, কি বললে, ঢিপি? ঠিক কি ধরনের ঢিপি?
এরপর সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে ঢিপি সম্পর্কে বিস্তারিত জানান এবং এটাও জানান গতকাল রাতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে দেখা সেই কালো অবয়বের সাথে সালমানের খেলার সাথী কালো পাঞ্জাবি পাগড়ি পরা বুড়োটার কাকতালীয় ভাবে সাদৃশ্য আছে। ঠিক সেই সময় সাব্বিরজি সোফা ছেড়ে আচমকায় চেঁচিয়ে উঠে বললেন, আচ্ছা জিয়াউদ্দিন সাহেব, ঠিক এরকমই একটা অবয়ব মাস তিনেক আগে শক্তিগড় স্টেশনে দেখেছিলাম না, সেখানেও তো সেই ঢিপি ও শয়তান পিশাচ কি যেন নাম বলেছিলেন, আজ দুপুরের পর থেকে কিছু সূত্র মিলানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই মনে করতে পারছিলাম না এটা, তবে কি? সঙ্গে সঙ্গে সাব্বিরজির মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে যায়, আচমকায় যেন তিনি কোনো সূত্র পেয়ে গেছেন। সবকিছু তখন ঘোলাটে ক্যানভাস থেকে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। পরক্ষণে জিয়াউদ্দিন সাহেব কয়েক মুহূর্ত চুপ থেকে বলে ওঠেন,
তোমার কথা অনুযায়ী ঢিপিগুলো যে নিকৃষ্ট ভূমিফোর পিশাচের তা আমার বুঝতে বাকি নেই, কিন্তু এই শয়তান রবিউল সাহেবের পরিবারের উপর হঠাৎ কেন আক্রমণ করেছে সেটা এখন আমাদের জানতে হবে। তবে এভাবে এর সঙ্গে তিন মাস আগে স্টেশনে দেখা সেই ভুইভোর পিশাচ বা ওই কালো অবয়বের মিল কি শুধুই কাকতালীয় নাকি সূত্র আছে সেটা দেখতে হবে। সেদিনের পর থেকে আমি সেই পিশাচকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না।
সাব্বিরজি আবারও জিয়াউদ্দিন সাহেবকে থামিয়ে বললেন, লামিয়াজির কাকা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন তিন মাস আগে, কিন্তু ঠিক কি ধরনের অ্যাক্সিডেন্ট সেটা তো জিজ্ঞেস করা হয়নি। এদিকে তিন মাস আগে শক্তিগড় স্টেশনেও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেখানেই তো প্রথম সেই ভূমিফোর পিশাচ দেখেছিলাম আমরা। সঙ্গে সঙ্গে সাব্বিরজি রবিউল সাহেবের বাড়িতে ফোন দেন। দুবার রিং বাজার পরে ফোনটা লামিয়াজি তুলতেই সাব্বিরজি তাড়াতাড়ি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার কাকা যে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু বলুন তো। পরক্ষণে লামিয়াজি জানান যে ওনার কাকা আজ থেকে তিন মাস আগে শক্তিগড় স্টেশনে ফুট ওভার ব্রিজ থেকে ট্রেন লাইনের ওপর পড়ে মাথা ফেটে মারা যান। এতক্ষণে ক্যানভাসটা পুরো জল ছবির মতো পরিষ্কার চোখের সামনে ফুটে ওঠে। উত্তেজনা চেপে রেখে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের দিকে তাকান। জিয়াউদ্দিন সাহেব ব্যাপারটা আন্দাজ করে কয়েক মুহূর্তের জন্য ওনার জগতে যাবেন বলে অদৃশ্য হয়ে যান। সাব্বিরজির ফোনটা হাতেই। এখন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মূল ঘটনা থেকে কিছুটা পেছনে অর্থাৎ তিন মাস আগে নিয়ে যাচ্ছি। তিন মাস আগে সাব্বিরজির সাথে ঠিক কি ঘটেছিল সেটাই এই ঘটনায় বলা প্রাসঙ্গিক। তিন মাস আগে সাব্বিরজি ওনার খালার বাড়িতে আসছিলেন একটি বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। ট্রেন লাইন ক্লিয়ার না থাকায় ট্রেনটি শক্তিগড় স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এমন সময় সাব্বিরজি কামরার ভেতর তিন নম্বর সিটের পাশে একটি কালো পাঞ্জাবি ও কালো পাগড়ি পরিহিত অবয়ব দেখেন। উনি কিছু বলতে যাবেন তার আগেই অবয়বটি নেমে দ্রুততার সঙ্গে দৌড়ে গিয়ে স্টেশনের বাইরে একটি ঝোপের আড়ালে মিলিয়ে যায়। সাব্বিরজি অবাক হয়ে দেখছিলেন এমন সময় দুই নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে একটি শোরগোল ভেসে আসে। ওইখানে গিয়ে সাব্বিরজি দেখেন একজন মানুষ রেললাইনের পাতের ওপর
পড়ে আছে, মাথাটা বিশ্রীভাবে থেঁতলে আছে। সাবিজি মুখটা ফিরিয়ে নিয়ে ওপরের দিকে তাকাবেন এমন সময় চমকে ওঠেন ফুটওভার ব্রিজের ওপর দিয়ে একটি সাদা শাড়ি পরিহিত অবয়ব দাঁড়িয়ে আছে। সেই সকালেও মুখটা ধোঁয়ার মতো লাগছিল, তার মধ্যে চোখগুলো জলজল করছিল আগুনের গোলার মতো। সাব্বিরজি আর বুঝতে বাকি ছিল না যে সেটি এই ভয়ঙ্কর কোন পিশাচ যে সম্ভবত এই মানুষটিকে ফেলে দিয়েছে। তৎক্ষণাৎ উনি পেছনে ধাওয়া করেন। পিশাচটি দ্রুত ভাসতে ভাসতে স্টেশন ছাড়িয়ে দূরে একটি মাঠে জমির মাঝখানে পরিত্যক্ত জঙ্গলের মাঝখানে মিলিয়ে যায়। সাব্বিরজি তার পিছু নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেই পরিবেশটা পুরো বদলে যায়। রোদ ঝলমলে সকালের পরিবেশ জঙ্গলের ভিতর যেন অমাবস্যার রাত নেমে এসেছে। একই সাথে একটি দুর্গন্ধ বিরাজমান। পকেটের তসবিটা গরম হচ্ছিল। সাব্বিরজি লক্ষ্য করেন অবয়বটি বিভৎস দৃষ্টিতে তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে কর্কশ হাসি দিয়ে ছোট্ট একটি ঢিপির মধ্যে গিয়ে মিলিয়ে যায়। সাব্বিরজি আচমকায় ছুটে গিয়ে ঢিপির মধ্যে হাত ঢুকিয়ে দেন। গর্তটা ঠান্ডা শীতল লাগছিল। সাব্বিরজি গর্তের ভেতর থেকে একটি কাপড় বের করে নিয়ে আসেন। পরক্ষণে অনুভব করেন যেন কে যেন তার পেছন থেকে তাকে ডাকছে। হঠাৎই ঠান্ডা শীতল গর্তটা গনগনে কয়লার মতো গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে কাপড়টিকে টান দেওয়ার ফলে উল্টে সেটি যেন সাব্বিরজিকে গর্তের ভেতরে টানতে শুরু করে। ঠিক সেই সময় পেছন থেকে একটি শীতল হাতের স্পর্শে ঘুরে দেখেন জিয়াউদ্দিন সাহেব। এরপর ওরা ওখান থেকে চলে আসে। জিয়াউদ্দিন সাহেব তার জগৎ থেকে ফিরে এসে বলেছিলেন,
তিন মাস আগে তুমি যে কালো অবয়ব দেখেছিলে তাকেই গতকাল রাতে মেট্রো স্টেশনে দেখেছ, এবং ওই অবয়বই সালমানের সঙ্গে খেলার ছলে তাকে নজর রাখত। সেটা আসলে একটি জিন, রবিউল সাহেবের সহযোগী। তবে গতকাল ওই জিনটি মারা যায় সেই শয়তান ভুঁইফোর পিশাচের হাতে।
তার মানে? আতঙ্কিত কণ্ঠে সাব্বিরজি বলে ওঠেন। জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে বললেন,
তার মানে এখন সালমান পুরোপুরি বিপদের মধ্যে আছে। ওই জিন এতদিন রবিউল সাহেবের নির্দেশে ওর সাধ্যমতো সালমানকে আড়াল করে রেখেছিল, আগলে রেখেছিল। তবে জিনটা এত শক্তিশালী ছিল না, তাই গতকাল ও মারা যায়। এবং ও যে এতদিন ধরে তোমাকে দেখছিল তা শুধু তোমাকে জানাতে রবিউল সাহেবের অবস্থার কথা। যেহেতু রবিউল সাহেব কোনোভাবে সরাসরি তোমাকে জানাতে পারছিলেন না, তাই গতকাল রাতে দেখা দেওয়ার কারণ রবিউল সাহেবের অবর্তমানে সালমান খুবই বিপদে আছে, এবং এখন তো সে মারাও গেছে। আমি সালমানের কাছে যাচ্ছি, তোমরাও যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। এই ভূমি ফোঁড়কে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার কি তদবির তা সবই তোমাকে পরে বলব।
এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হন। সাব্বিরজি আর দেরি না করে আবারও ফোন দেন রবিউল সাহেবের বাসায়। এবারে ফোনটা ইয়াসির সাহেব ধরেছিলেন। সাব্বিরজি উত্তেজিত স্বরে বলে ওঠেন, যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি বেরিয়ে পড়েন, আমাকে নিতে আসতে হবে না। আমি যা হোক একটা ম্যানেজ করে শক্তিগড় পৌঁছাচ্ছি, আপনারা ওইখানে পৌঁছান। আমাদের এক্ষুনি কলকাতায় ফিরতে হবে, সালমান খুবই বিপদে আছে।
কি কেন সব পরে বলছি।
রাত সোয়া নয়টার দিকে ইয়াসির সাহেব ও লামিয়াজির শক্তিগড়ে আসা হয়। নটার সময় ইয়াসির সাহেব ও লামিয়াজি শক্তিগড়ে সাব্বিরজির সাথে দেখা করে দ্রুত কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর আচমকাই প্রবল ঝড় শুরু হয়। সাব্বিরজি হাতের আঙুলে তসবিটা জড়িয়ে ধরেন, দোয়া দরুদ পড়তে থাকেন। পিছনে লামিয়াজি ভীষণ কান্নাকাটি করছিলেন। সাব্বিরজি ওনাকে আল্লাহর ওপরে ভরসা রাখতে বলেন। কয়েক মুহূর্ত পর আচমকাই ইয়াসির সাহেব শাটল ব্রেক মারেন। সাব্বিরজি হুমড়ি খেয়ে গাড়ির ফ্রন্ট গ্লাসে ধাক্কা খান। বিরক্ত হয়ে জিজ্ঞেস করেন, উফ কি হলো আবার? ইয়াসির সাহেবের মুখের ভাষাই ছিল না। হুঁশটা ফেরে সাব্বিরজির ধমকে। উনি আমতা আমতা করে আতঙ্কিত কণ্ঠে বলেন,
গাড়ির সামনে একটা বিশাল বড় সাপ চলে আসে। সাপটা হাইওয়ের এপাশ ওপাশ পর্যন্ত লম্বা ফনা তুলেছিল। ঠিক পেছনে একটা অদৃশ্য ছায়ামূর্তিও দাঁড়িয়েছিল, কিন্তু এখন কেউ নেই।
সত্যি এখন কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। সাব্বিরজি আর বুঝতে বাকি রইল না সব কে করছে। উনি জোরে জোরে দোয়া পড়ে গাড়ির সমস্ত দরজা জানালা লক করে দেন। ইয়াসির সাহেবকে বলেন যে উনি যেন ভয় না পান, এবং সামনে যাই আসুক না কেন উনি যেন গাড়ি না থামান। ফ্ল্যাটে পৌঁছে দেখেন নিচে লোকজনের ভিড়।
সালমান সিকিউরিটির কাছে বসে কাঁদছে, অ্যাম্বুলেন্স এসেছে। অচৈতন্য অবস্থায় পড়ে থাকা সালমান আয়াকে নিয়ে যাওয়ার জন্য লামিয়াজি চিৎকার করে কেঁদে ওঠেন, জিজ্ঞেস করেন কি হয়েছে। সিকিউরিটি জানায় যে হঠাৎ ওপরে ফ্ল্যাটে প্রচন্ড ভাঙচুরের শব্দ আসে, শব্দ শুনে সে সেখানে যায়। সেখানে গিয়ে তাদের ফ্ল্যাটের আওয়াজটা যে আসছিল সেখানে দরজা ধাক্কা দেয়, কিন্তু কেউ দরজা খুলছিল না। তারপর দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে আয়া অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সালমান একটি কোণায় গুটিসুটি হয়ে বসে কাঁদছে, ড্রয়িং রুমে জানালা কাঁচগুলো ভাঙা। লামিয়াজি কাঁদতে কাঁদতে সালমানকে জড়িয়ে ধরেন। সাব্বিরজি, ইয়াসির সাহেব অ্যাম্বুলেন্সের সাথে হসপিটালে যান। ভোরের দিকে জ্ঞান ফিরতে আয়া আতঙ্কিত স্বরে বলে,
সালমান কার্টুন দেখছিল ড্রয়িং রুমে বসে, আমি সালমানের জন্য রাতে দুধ গরম করছিলাম, হঠাৎই ড্রয়িং রুম থেকে সালমানের চিৎকার ভেসে আসে, ছুটে গিয়ে শিউরে উঠি, দেখি একটি বিভৎস ধোঁয়ার ন্যায় অবয়ব সাদা শাড়ি পরিহিত অস্বাভাবিকভাবে টিভির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে সালমানকে শূন্যে তুলে ধরছে। সালমান বিকটভাবে আর্তনাদ করছিল, এরপর সেটি সালমানকে টেনে নিয়ে যাবে, ঠিক তখনই অপর দিক থেকে একটি সাদা উজ্জ্বল আলোকরশ্মি দরজা ভেদ করে ভেতরে আসে, আর আলোর ঝলক এতটাই তীব্র ছিল যে তাকানো যাচ্ছিল না। আলোকরশ্মিটি এসে কালো ধোঁয়ার ন্যায় সেই অবয়বটিকে সজোরে আঘাত করে, সালমান ছিটকে পড়ে সোফায়। এরপর কালো অবয়বটি একটি বিকট চিৎকার করে সাথে সাথে সাদা উজ্জ্বল আলোটি তাকে সজোরে ছুঁড়ে মারে জানালায়। এর ফলে জানালার কাঁচ আচমকাই ভেঙে গুড়িয়ে যায় এবং সেই অবয়বটি অন্ধকারে মিলিয়ে যায়। আমি আর সহ্য করতে পারছিলাম না, জ্ঞান হারাই, আর কিছু মনে নেই।
সাব্বিজি আর বুঝতে বাকি রইল না যে সেই সাদা উজ্জ্বল আলোকরশ্মিটি কে। এরপর হসপিটাল থেকে ফিরে এসে সাব্বিরজি ইয়াসির সাহেবকে জানান উনি একটু বাড়িতে যাবেন, তারপর দশটা নাগাদ ওনারা আবার রসুল গ্রামের দিকে রওনা হবেন এবং সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হবেই। বাড়ি থেকে ফিরে সাব্বিরজি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছিলেন, এমন সময় জিয়াউদ্দিন সাহেব আসেন এবং সাব্বিরজিকে বলেন,
কাল সময় মতো না পৌঁছালে শয়তানটা সালমানকে শেষ করে দিত। তুমি প্রথমে গিয়ে রবিউল সাহেবের বাড়ি বন্ধ করবে, এরপর সমগ্র বাড়িতে আবে জমজমের পানি ছেটাবে, তারপরে দোয়া পড়ে বাড়িটির চার কোণায় চারটি পেরেক পুঁতবে। খবরদার, আজ যেন কেউ ওই বাড়ির ত্রিসীমানার বাইরে না যায়, যাই হয়ে যাক না কেন, আশেপাশে ঝড় উঠলেও কেউ যেন বের না হয়। এই নাও এই বিশেষ পাতা, রবিউল সাহেবের কবিরাজি করা ঘরের মধ্যে একটি বিশেষ নীল রঙের শিশিতে তেল পড়া থাকবে, সেটা নিয়ে রাত্রি একটার সময় ওনাদের বাড়ির পেছনে ওনাদের কাকার বাড়ি যাওয়ার মাঝে যে ঢিপিটা দেখতে পাবে কবরের পাশে, সেখানে গিয়ে প্রথমে একটি গণ্ডি কেটে গণ্ডির মধ্যে আবে জমজমের পানি ছেটাবে, এরপর অনবরত সুরা ইয়াসিন পড়বে এবং পড়া শেষ হলে আবারও গুনগুন করে পড়বে এবং এই পাতা ও তেল পড়া ঢিবির গর্তে ঢেলে দেবে, তারপর একটি দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেবে, এরপর বাকিটা তুমি নিজেই দেখতে পাবে।
বেলা দশটা নাগাদ সাব্বিরজি ও ইয়াসির সাহেবের পরিবারের সবাই আবারও রসুলপুর গ্রামের দিকে রওনা দেয়। পথে যেতে যেতে সাব্বিরজি সমস্ত কথা ইয়াসির সাহেব ও লামিয়াজিকে বুঝিয়ে দেন। গ্রামে পৌঁছে ফিরোজাজি সালমানকে বুকে জড়িয়ে ধরেন এবং উপস্থিত কিছু মানুষের চোখ মুখের হাবভাবের কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছিল। সাব্বিরজি সবকিছু বুঝতে পারছিলেন কিন্তু তখনও কাউকে বলার সময় আসেনি। একটা পর্যায়ে জিয়াউদ্দিন সাহেবের কথা মতো বাড়ি বন্ধ করে সমস্ত কিছু সবাইকে বুঝিয়ে দেন এবং বাড়ির চারিদিকে একটি গণ্ডি কেটে চার কোণায় চারটি পেরেক পুঁতে দেন এবং রাত্রির জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যার পর থেকে হঠাৎই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, প্রকৃতি যেন তোলপাড় হয়ে যাচ্ছিল। সাব্বিরজি সবাইকে সান্ত্বনা দেন এবং বলেন যে কেউ যেন খবরদার বাইরে না যায়। এরপর উনি রবিউল সাহেবের কবিরাজের চিকিৎসার ঘরে গিয়ে খোঁজাখুঁজির পর আলমারিতে কোরআন কিতাবের পেছনে একটি নীল রঙের শিশি দেখতে পান এবং সাব্বিরজি বুঝে যান ওটাই সেই শিশি। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো সেটাকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে রাত্রি গভীর হওয়ার অপেক্ষায় থাকেন। নির্দিষ্ট সময়ে সাব্বিরজি যেই বাসার ত্রিসীমানার বাইরে পা রেখেছেন, অমনি আশপাশে ঝোপ ঝাড় জঙ্গল থেকে শেয়ালের ডাক ভেসে আসে। কেউ যেন বিকটভাবে চিৎকার করছে, আপ্রাণ চেষ্টা করছে সাব্বিরজিকে আটকানোর, কিন্তু পারছে না। কোনো অদৃশ্য শক্তি যেন সাব্বিরজিকে চারিদিকে ঘিরে রেখেছে, প্রোটেক্ট করছে। রবিউল সাহেবের কবরস্থানের কাছাকাছি রাস্তার পাশে সেই ঢিপির কাছে পৌঁছাতেই ঝড়টা হঠাৎ থেমে যায়। আচমকা একটি গাছের ডাল হঠাৎই সাব্বিরজির পিঠের কাছে এসে পড়ে, একটুর জন্য বেঁচে যান তিনি, কিন্তু বোতলটি হাত থেকে ছিটকে যায়। সাব্বিরজি সঙ্গে সঙ্গে তসবিটা নিয়ে জোরে জোরে সুরা ইয়াসিন পড়তে শুরু করেন, আর তাই আশেপাশে কেউ ঘোরাঘুরি করলেও তাকে ছুঁতে পারছিল না। কোন রকমে বোতলটি হাতে তুলে নেন এবং ঢিপির একটি গর্তে জিয়াউদ্দিন সাহেবের দেয়া পাতা ঢুকিয়ে তার মধ্যে তেল ঢেলে দেন এবং সঙ্গে সঙ্গে একটি দিয়াশলাই ধরিয়ে ভেতরে ফেলে দেন। কিছুক্ষণ পর রবিউল সাহেবের কাকাদের বাড়ি থেকে একটি চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসে। প্রথমে চিৎকার করে কান্না, সাব্বিরজি চুপচাপ বাসায় ফেরেন। এসে জানতে পারেন একজন বলে গেছেন, রবিউল সাহেবের কাকাতো ভাই হঠাৎই সাপের কামড়ে কিছুক্ষণ আগে মারা গেছে। উনি ঘরে ঘুমাচ্ছিলেন, আচমকাই ওনার ওপরে একটা সাপ এসে পড়ে এবং সোজা মাথার ওপরে ছোবল মারে। সাব্বিরজির বুঝতে আর বাকি ছিল না আসলে কি ঘটেছে। উনি লামিয়াজি সহ সবাইকে শান্ত হতে বলে জানান যে এই মৃত্যুর সাথে ওনাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। এই মৃত্যু এতদিনে ঘটে যাওয়া সব দুর্ঘটনার অবসান ঘটিয়ে একটি শুভ সূচনা করেছে। তখনও কেউ বুঝে উঠতে পারছিল না। সাব্বিরজি ওনাদের আবারও শান্ত হতে বলে সমস্ত ঘটনা ধীরে ধীরে খুলে বললেন। রবিউল সাহেবের কাকাতো ভাইরা আপনাদের পরিবারের ওপর নিকৃষ্ট কালো জাদু করেছিল, যার পরিণতি হিসেবে রবিউল সাহেব ও ওনার ভাই প্রাণ হারান। ওদের মতলব ছিল আপনাদের পরিবারকে সমূলে নির্বংশ করে সমস্ত সম্পত্তি নির্বিঘ্নে হাতিয়ে নেবে। আপনাদের চাষের জমির উত্তরের দিকে যে কয়েকশো একর জমি আপনার দাদুর আমল থেকে অমীমাংসিত হয়ে পড়ে আছে, সেই জমি হাতানোর জন্যই ওরা নানারকম কৌশল করছিল, কিন্তু কোনোভাবেই তা পেরে উঠছিল না। অবশেষে তারা কালো জাদুর আশ্রয় নেয় এবং এক নিকৃষ্ট হিন্দু তান্ত্রিকের সাহায্যে আপনাদের ধ্বংস করতে একটি ভয়ঙ্কর পিশাচ পাঠায়। কিন্তু এখন সেই শয়তান অসফল হওয়ায় যে তাকে পাঠিয়েছিল তাকেই হত্যা করে। সুতরাং আপনারা চিন্তিত হবেন না, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ সব ঠিক করে দেবেন। এই বলে সাব্বিরজি থামেন। পরের দিন সকাল সকাল ফিরোজাজি সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। তিনি এলে সাব্বিরজি তার কাছে জানতে চান যে রবিউল সাহেবের কাকাতো ভাই ঠিক কিভাবে ভূমিফোর পিশাচটিকে পাঠিয়েছিল এবং কি পদ্ধতিতে কালো জাদু করেছিল, আর যদি সেই বিশেষ তেল পড়া রবিউল সাহেব তৈরি করে থাকেন তবে তিনি নিজে কেন তা প্রয়োগ করেননি। জিয়াউদ্দিন সাহেব একটু থেমে বলতে শুরু করলেন,
এই নিকৃষ্ট ভূমিফোর পিশাচকে নিশ্চিহ্ন করা এতটা সহজ ছিল না। রবিউল সাহেব অনেকটাই এগিয়ে গিয়েছিলেন, কিন্তু উনি যেহেতু সেই নির্মম কালজাদুর মায়াজালের মধ্যে আবদ্ধ ছিলেন, তাই সম্পূর্ণরূপে কিছু করতে পারছিলেন না, আর করার মতো অবস্থাও ছিল না। উনি জানতে পেরেছিলেন ওনার দিন ফুরিয়ে এসেছে, তাই শেষবারের মতো কোন রকমে উনি তোমার ঠিকানা ওনার পরিবারের কাছে দিয়ে যান। উনি জানতেন যে ওনার অবর্তমানে একমাত্র তুমিই পারবে ওই নিকৃষ্ট পিশাচের হাত থেকে তার পরিবারকে বাঁচাতে। এক্ষেত্রে ওনার তৈরি সেই তেল পড়া খুবই কার্যকরী ছিল। সেদিনের পর থেকে তিন মাস ধরে আমি এই ভূমিফোর পিশাচকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যখন পেলাম এই অবস্থায় এবং একে মারার পদ্ধতি সম্পূর্ণ আলাদা, যে কালো জাদু করে এই শয়তানকে নিয়ে এসেছিল তাদেরই সীমানার ভেতর একটি বিশেষ গাছের পাতার প্রয়োজন ছিল, যা আমি জোগাড় করে তোমাকে দিয়েছিলাম। এখন বলি এই শয়তান কিভাবে তার মায়া বিস্তার করেছিল। সাধারণত ভূমিফোঁড় খুব নিম্নমানের একটি হিন্দু পিশাচ জিন। এরা নানারকম রূপ অনায়াসে নিতে পারে। এদের যে পরিবারের ওপর কালজাদু করে আনা হয় সেই পরিবারের সদ্য কোনো মৃত ব্যক্তির কাপড় দিয়ে কালজাদু করা হয়। তাই প্রথমে তান্ত্রিক ছলে বলে সুযোগ বুঝে সেই পিশাচটিকে দিয়ে রবিউল সাহেবের ভাইকে হত্যা করায়। পরবর্তীতে রাতের অন্ধকারে তার কাফনের কাপড় ছিঁড়ে নিয়ে আসে এবং তার মধ্যে কালজাদু করে এবং যে ঢিপিটি তুমি দেখেছিলে তার ভেতর সুরঙ্গ সোজা রবিউল সাহেবের ঘর পর্যন্ত বিস্তারিত, যার ফলে রবিউল সাহেবের দরজা বন্ধ, শেকল বন্ধ থাকা সত্ত্বেও ভেতর থেকে বাইরে আসতে বা বাইরে যেতে কোনো সমস্যা হতো না এবং তিনি অতি প্রাকৃত বা অলৌকিক ক্ষমতার দ্বারা বশীভূত হয়ে বেরিয়ে যেতে পারতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট পৃথিবীতে এরকম অনেক অত্যাশ্চর্য জিনিস আছে, মানুষ যা আজও আবিষ্কার করতে পারেনি। তো
তুমি বিশ্রাম করো, আমি আসি। আর ভবিষ্যতে কখনো হুটহাট কোনো জায়গায় ঢুকে যাবে না যতক্ষণ না জায়গাটা সম্পর্কে তুমি অবগত হও।
ধন্যবাদ রাসেল ভাই, আবারও সাব্বিজির ঘটনাটি জীবন্ত করে উপস্থাপন করার জন্য। প্রচুর শ্রোতা বন্ধুদের মেসেজ কমেন্ট পেয়ে থাকি, সাব্বিজি কেন সামনে আসেন না, সাব্বিজি কোথায়, ওনার ছবি দেখতে চাই, এই সব। তাই আজ আমি মনে করলাম যে কয়েকটা বিষয় জানানো দরকার। আমি সুকান্ত মাইতি, আজ থেকে প্রায় 2 বছর আগে যখন ইন্ডিয়াতে ছিলাম, কাকতালীয়ভাবে একদিন সাব্বিজির সঙ্গে আমার দেখা হয়েছিল এবং জেনেছিলাম ওনার কর্মজীবনের ব্যাপারে। এরপর অনেক রিকোয়েস্ট করে ওনার কাছ থেকে বেশ কয়েকটি ঘটনা আমি কালেক্ট করি, যেগুলো আমি নোট ডাউন করেছিলাম। তবে উনি ঘটনা বলার সময় একটা কথা পরিষ্কার বলে দিয়েছিলেন, সবার নাম যেন ছদ্ম ব্যবহার করা হয়, এমনকি ওনার নামও যেন ছদ্মনাম হিসেবে ব্যবহার করি আমি। সাব্বিজি ওনার ছদ্মনাম, ওনার কোনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নেই। ওনার সঙ্গে যোগাযোগ করার একটাই রাস্তা ছিল টেলিফোন, যে নাম্বারটি আজ বিগত 1 বছর ধরে আমি বন্ধ পাচ্ছি। আমি 2 বছরের পরে ইন্ডিয়া গেলে ইনশাল্লাহ আবারও যোগাযোগ চেষ্টা করব। উনি বর্তমানে উটিতেই আছেন নাকি অন্য কোথাও গেলে জানতে পারব। ইনশাল্লাহ উনি যেন সুস্থ থাকেন, এটুকুই কামনা করি। আর জিনাদের মনে হয় ঘটনাগুলি ফেক বা বানানো, তাদের উদ্দেশ্যে বলি, এক একটি ঘটনা উনি 4 থেকে 5 লাইনের মধ্যে বলেছিলেন, ওটাকে আমি আমার মতো করে লিখি এবং বাকিটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অভিমত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভরসা রাখুন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনাদের যদি বিশ্বাস না হয় তবে নিছক গল্প হিসেবেই নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুকান্ত মাইতি আপনার স্টোরির জন্য। আমরা খুশি যে আপনি আবারও স্টোরি পাঠিয়েছেন। আমরা আশা করব যে এই স্টোরিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চাই যে আপনারা আরও বেশি ঘটনা পাঠান, কারণ বছর তো শেষ হয়ে গেল, আজকে বছরের শেষ শো। সামনের বছরে কি করব, ভালো একটা শো তো দরকার, ভালো একটা কিছু ঘটনা তো দরকার। সেই জন্য আমি খুবই হ্যাপি যে আমরা শুধুমাত্র মডারেটরদের কাছ থেকে বা শুধুমাত্র স্টোরি টেলার, যারা অফিসিয়াল স্টোরি টেলার, সেই কনসেপ্টটা আমরা এখন ইউজ করছি না, কারণ আপনারা সবাই এখন ভূত ডট কম এর প্রতিটি মানুষ যারা শুনছেন আমাদেরকে, এভরি ওয়ান ইজ আওয়ার অফিসিয়াল স্টোরি টেলার। সো সামনের বছরটা আমরা সেভাবেই শুরু করতে চাই, বেশি বেশি করে ঘটনা পাঠান। এবং ঘটনা পাঠানোর শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান কিনা। আমরা চাইব যে আপনারা ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com অ্যাড্রেসটি সবসময় মনে রাখুন, আমাদের ফেসবুকের সাথে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। আশা করব সামনে আরো দারুণ কিছু উপহার দিতে পারব আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আপনারা সবাই জানেন যে আমরা টরন্টোতে নেক্সট যে উইক, সেই উইকে আমরা টরন্টোতে যাচ্ছি। অর্থাৎ আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আসলে শোটা শেষ করে টরন্টোর উদ্দেশ্যে রওনা দিব, এবং শুক্রবারে আমাদের একটা স্পেশাল এপিসোড করার ইচ্ছা আছে। আর শনিবারে, অর্থাৎ এই শনিবারে না কিন্তু নেক্সট শনিবারে, আমরা একটা টরন্টো থেকে স্পেশাল এপিসোড করব। এবং সেই জন্য আমাদের সমস্ত প্রস্তুতিও এখন পর্যন্ত যা বলতে পারি যে শেষ হয়ে গেছে, এবং আশা করছি যে আমরা খুব দ্রুতই আমাদের সমস্ত কিছু গুছিয়ে আমরা টরন্টো থেকে শোয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে বলবো যে আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা নতুন প্রথম দেশের বাইরে এরকম একটা শো করছি। অ্যান্ড এটা খুবই আমাদের জন্য যেমন এক্সাইটিং তেমন ভয়ের। আমি গত সপ্তাহেও শোয়ের পরে আমি ফেসবুকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলাম যখন প্রথমবারের মতো, তখনও আপনাদেরকে বলেছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এবং আশা করব যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং আশা করব যে আপনাদের দোয়ার কারণেই আমরা হয়তো এগিয়ে যাব। এবং এবারের যে শুক্রবার, সেই শুক্রবারের শোটা করেই আমাকে চলে যেতে হবে টরন্টোর উদ্দেশ্যে রওনা দেব।
অন্য একটা শহর থেকে। তো যাই হোক, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের শারদীয় উৎসব সামনে, আমাদের হ্যালোউইন সামনে, আমাদের ওয়ার্ল্ড কাপ চলছে, সবকিছু মিলিয়ে আমরা একটা চমৎকার সময় কাটাচ্ছি এবং এই সময়টা সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে যখন আপনারা সঙ্গে থাকেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আজকে ঘটনায় চলে যেতে চাই। আজকেও সুকান্ত মাইতি আমাদের একটি ঘটনা পাঠিয়েছেন এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে সুকান্ত মাইতির আজকে হচ্ছে জন্মদিন। হ্যাপি বার্থডে সুকান্ত মাইতি, এবং সুকান্ত মাইতির জন্মদিনের জন্যই এটি আপনাদের জন্য যেমন সুকান্ত মাইতির পক্ষ থেকে একটা বিশেষ উপহার, ঠিক একইভাবে সুকান্ত মাইতির এই ঘটনাটিও পড়ে শোনানোর মাধ্যমে এটি আমাদের পক্ষ থেকে সুকান্ত মাইতির জন্য বিশেষ উপহার। কথা না বাড়িয়ে যেভাবে তিনি লিখেছেন সেভাবেই শুরু করছি। চলুন শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই ভূত ডট কম এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। এলাকাটা শুনশান, বেশ কয়েক মাইল আগেই জনবসতি ঘন জঙ্গলের সীমানায় বিলীন হয়ে গেছে। জঙ্গলের মাঝেই সেই বিশালাকায় মহল বা গড়, যদিও একে গড় বা মহল বলাটা এক প্রকার ব্যঙ্গাত্মক রূপ। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ, উন্মুক্ত ফুটো ছাদের কড়িগুলো যেন আকাশে গিয়ে মিশেছে। ভাঙাচোরা দেয়ালের যে অবস্থা এই বুঝি ধসে পড়বে, অথচ তারই মাঝে প্রায় ধসে যাওয়া দেয়ালে অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করলেন। মধ্যযুগের শিল্পকলায় ভূষিত একটি অসম্ভব সুন্দর দরজা, যার চৌকাঠের কারুকার্য দেখলে যে কেউ বিমোহিত হবেই, কিন্তু দেয়ালটির পেছনে কোনো ঘর আছে বলে তো দেখা যাচ্ছে না। তবে কি এটা সেই দরজা? না না, তা কি করে সম্ভব? চারিদিকে ভাঙা চোরা ইটের স্তূপের মাঝেই কোনো রকমে দেয়ালটি দাঁড়িয়ে, অথচ দরজার উজ্জ্বলতা অদ্ভুতভাবে জানান দিচ্ছে যেন প্রতিনিয়তই কেউ এসে এই দরজা পরিষ্কার করে যায় এবং যত্নার্তি করে। তাই এত বছরেও দরজাটি যেরকম সেরকমই থেকে গেছে। শতাব্দী পুরনো চৌকাট, তবুও তার নকশাগুলো যেন এখনো জলজল করছে। হঠাৎই কি মনে হল দরজাটি অতিক্রম করতে চেয়ে সবেমাত্র পা তুলে ডিঙাতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে বন্ধুদের চিৎকার ভেসে আসে।
বন্ধু কি করছো? ওর মধ্যে যেও না, তোমাদের বারবার বারণ করেছি, এখানে এলে ওই জায়গায় যাওয়া যাবে না, ওটাই শেষ সীমানা যা অতিক্রম করায় দৃঢ়ভাবে নিষেধাজ্ঞা আছে। দীর্ঘকাল ধরে কেউ তা অমান্য করেনি, আমার মনে হয় তোমাদেরও সেটা মানা উচিত। ফিরে এসো বন্ধু।
পেছন থেকে বন্ধুদের বারণের উত্তর দিতে যাবেন, তার আগেই মনোযোগ অন্যদিকে চলে যায়। দরজার ওপারে কেউ যেন আচমকাই অপরূপ কণ্ঠে হেসে উঠল। আস্তে আস্তে বন্ধুদের চিৎকার কাকুতি মিনতি যেন কানের কাছে বধির হয়ে আসছে। সমগ্র জ্ঞান জুড়ে, ধ্যান জুড়ে তখন শুধুই সেই মোহিনী হাসির শব্দ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর কোনো কিছু ভাবার অবকাশ ছিল না। ক্রমশ মায়ার টানে ঘোরের মধ্যে চলে যান। মন ইতপূর্বেই নিচে থেকে দরজা ভেদ করে ভেতরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিল। দরজা খুলে ভেতরে পা রাখতেই হঠাৎই পরিবেশটা কেমন যেন বদলে যায়। কয়েক মুহূর্ত আগেও দরজার ঠিক বাইরে বিকেলের স্নিগ্ধতা বিরাজমান ছিল, অথচ এক পা ডিঙিয়ে ভেতরে আসতেই নিকষ হিম শীতল অন্ধকার যেন আছড়ে পড়েছে সমগ্র শরীরে। তবুও সেই অস্বাভাবিক পরিবর্তনের গুরুত্ব তোয়াক্কা না করে হাসিটির উৎসের দিকে এগিয়ে চললেন। কিছুক্ষণ সেইভাবে যাওয়ার পর একটি আশ্চর্য ঐশ্বরিক দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। দেখেন নাম না জানা একটি উজ্জ্বল নীলাভ ফুল এবং ফলে পরিপূর্ণ গাছের নিচে একজন অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে একটি ফুলের ওপর আলতো করে স্পর্শ করছে এবং মনোমুগ্ধকর ভঙ্গিমায় হেসে উঠছে। সেই মন মোহিনী সৌন্দর্যের ছটায় চারিদিক মুখরিত। মনের অজান্তেই মুখ থেকে মা শাল্লা প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই হাসি থামিয়ে মেয়েটি তার দিকে তাকায়। এদিকে বাইরে ততক্ষণে আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বাকিরা বৃষ্টির হাত থেকে বাঁচতে কোনো রকমে আশেপাশের গাছতলায় গিয়ে আশ্রয় নেন। এইভাবে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। খানিক বাদে হঠাৎই তারা একটি পরিচিত কণ্ঠের চিৎকারে চমকে উঠে ছুটে যায় সেদিকে, গিয়ে দেখে দরজার ভেতর থেকে ক্রমাগত সেই আর্তনাদ ভেসে আসছে। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে তার আগেই আচমকা দরজাটি হাঁট করে খুলে যায় এবং দেখে চৌকাঠের কাছে সাব্বির জি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ যে মানুষটির ঘটনা শেয়ার করতে যাচ্ছি তার কথা যখনই মনে পড়ে তখনই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাব্বিরজি। সেই 2020 শেষ যেবার সাব্বিরজির কাছ থেকে ঘটনা কালেক্ট করেছিলাম তা ছিল 18টি ঘটনা, সেখান থেকে সবে 7টা ঘটনা শেয়ার করেছি। আজ 8 নম্বর ঘটনা শেয়ার করছি। সাব্বিরজি হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন, তবু আমার কলমে ও রাসেল ভাইয়ের উপস্থাপনায় মানুষটি ভূত ডট কমে এবং আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমিন। অনেকেই সাব্বিরজির ঘটনা দেওয়ার জন্য বারবার কমেন্টে অনুরোধ করছিলেন, তাই আজ আবারও ওনার ঘটনা নিয়ে ফিরে আসা। এই ঘটনাটি সাব্বিরজির জীবনে বেশ অনেকটাই প্রভাব ফেলেছিল, যার জন্য পরবর্তীতে ওনার জীবনের ধারণাটাই পাল্টে যায়। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনার মায়াবী অন্তর্জালে প্রবেশ করি। সময়টা 2003-এর মাঝামাঝি। সাব্বিরজি কর্মসূত্রে বছরখানেকের মধ্যে মধ্যপ্রদেশের ভোপালে যান। এটি সেই সময়কার ঘটনা। সাব্বিরজির বয়স তখন 28 কি 30 হবে। সেখানে কর্মরত অবস্থায় ধীরে ধীরে দিন 15-র মধ্যেই কয়েকজন সমবয়স্ক কলিগদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে আবার একজন নিজ ধর্মের হওয়ায় নাম সাইফ খান, সাব্বিরজি নিয়মিত তার সাথে পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতে যেতেন। প্রায়শই ক্যান্টিনে, ছুটির দিনে, চায়ের ঠেকে বা রেস্তোরাঁয় তাদের আড্ডা জমে উঠত। সেরকমই একদিন কথায় কথায় সাব্বিরজি জানতে পারেন ভোপাল থেকে প্রায় 30-40 মাইল উত্তর পশ্চিম দিকে নিবিড় জঙ্গলের মাঝে একটি পরিত্যক্ত গড় বা মহল আছে, যেটা নাকি এলাকার স্থানীয় লোকদের কথা অনুযায়ী জিনদের গ্রাম বা বাসস্থান। সাব্বিরজি জিনদের গ্রাম বা বাসস্থান সম্পর্কে বহুবার বিভিন্ন জায়গায় শুনে থাকলেও স্বচক্ষে দেখার সুযোগ হয়নি। তাই উৎসাহিত হয়ে পড়েন, জিয়াউদ্দিন সাহেব তো তাঁর জগতে মানে তার গ্রামে বা বাসস্থানে নানা সময়ে যান এবং গ্রাম বা বাসস্থান প্রসঙ্গে তো অনেক কথাই তিনি বলেছেন।